11 এপ্রিল 2019 মাসিক ইস্তেমায় আসর থেকে ইশা পর্যন্ত হযরত ওয়ালা দামত বারাকাতুহুমের বিশিষ্ট খোলাফায়ে কেরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, যাতে প্রত্যেকেই নিজেদের আল্লাহমুখী জীবনের মূল হযরতজির ইসলাহ, তরবিয়ত, এহসান ও অবদানের কথা অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে পেশ করেছেন। শুনলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মাসিক ইস্তেমার কার্যক্রম শুরু হইতেছে। আল্লাহ পাকের দয়া মেহরবানিতে আলহামদুলিল্লাহ এখানে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার মাসিক ইস্তেমা হয়। এই মাসিক ইস্তেমাতে আমাদের প্রাণপ্রিয় শায়খ মোর্শেদ হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বড় বড় খোলাফায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম সাহেব, নায়েবে মোহতামিম সাহেব শেখুল হাদিস, মুফতি মুহাদ্দিস, বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার ওনারা আসেন, আলহামদুলিল্লাহ ওনারা বয়ান শোনার জন্য আসেন। হযরতুল্লাহর খোলাফায়ে কেরামের ভিতরে হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যাদেরকে নির্বাচন করেন ওনারা এখানে আসেন এবং বয়ানও ফরমান। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই মজলিসকে কবুল ফরমান। এ পর্যায়ে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা মুফতি শহীদুল ইসলাম নেসারাবাদী, ওস্তাদুল হাদিস জামিয়া হাকিমুল উম্মত, কেরানীগঞ্জ, ঢাকা।
وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واعبد ربك حتى يأتيك اليقين، আপনি শেখ কি সোহবত মে বৈঠনে কো তমাম নফলি ইবাদাত সে বেহতর সমঝো। এ প্রসঙ্গে বড় বড় আকাবের ওলামায়ে দ্বীনের বহুত মলফুজাত রয়েছে। ভারতের বহুত বড় বিখ্যাত শাইখুল হাদিস, বহুত বড় আল্লাহওয়ালা জনাব হযরত মাওলানা শাহ ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই, উনি বলেন, যদি আমার ইয়াকিনি ভাবে জানা থাকে যে আজ লাইলাতুল কদর, আজ শবে কদর, এই রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়, তখন আমি সারা রাত্রই একটি দোয়া করব যে আল্লাহ আমার জন্য কোন কামেল শেখের সোহবত মিলে যায়, আমি যেন কোন কামেল শেখের সান্নিধ্যে সোহবতে থাকতে পারি, এই একটি মাত্রই দোয়া আমি সারা রাত্র করব। উনি সমস্ত দোয়া থেকে, সমস্ত জরুরত থেকে, সমস্ত চাহিদা থেকেই একটি দোয়াকেই প্রাধান্য দিয়েছেন যে কামেল ওলি, কামেল পীর, কামেল শেখের সোহবতকে উনি প্রাধান্য দিয়েছেন, এইটিই চাইবেন সারা রাত্র। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে জনাব হযরত মাওলানা শাহ আব্দুল মতিন দামাত বারাকাতুহুম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদেরকে মিলাই দিবেন এত কামেল এবং সিদ্দিকিনের মর্তবার ওলি। ওনার কিছু ঘটনা শুনলে আমরা বুঝতে পারি যে কত বড় এবং কত উঁচু মাপের ওলি। আমরা তো চিনতে পারিনি, বাস্তবে আমরা চিনতে পারি নাই। চিনছেন আমার দাদা পীর গাউসে জামানা জনাব হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ, উনি চিনছেন। উনি চিনে উনি বলছেন যে আমি মাওলানা আব্দুল মতিন কো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কি কুরসি পে বেঠা দি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কুরসিতে বসাই দিয়েছেন, ওনার মাসনাদে বসাই দিয়েছেন। উনি চিনছেন এবং ওনার সিনাতে যেই দৌলত আল্লাহ পাক দান করেছিলেন সেই দৌলত হযরতের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে চিনা এবং কদর করা খুব তৌফিক দান করেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুমের জবানে মুবারক আমরা বারেহা শুনেছি, হযরত ওয়ালা দামাত বারাকাতুম ইরশাদ করেন যে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন যে তোমরা দুইটা মাত্র কাজ করো, ওলিউল্লাহ বন যাওকে সিরফ শুধুমাত্র দুইটা কাজ করার কথা বলছেন এবং উনি সাথে সাথে গ্যারান্টি দিয়েছেন যে তোমরা ওলিউল্লাহ হয়ে যাও। একটা হলো শুধু ঈমান নিয়ে আসা, আর একটা হলো গুনাহ তরক করা, গুনাহ ছেড়ে দেওয়া। এই দুইটা কাজ, ঈমান তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আমাদের তৌফিক হয়েছে, গুনাহ তরক করাটা যদি হয়ে যায় আমাদের দ্বারা ওনার গ্যারান্টি, উনি নিজে ইয়াকিনান বলতেছেন তোমরা ওলিউল্লাহ হয়ে যাবে। এর পিছনে দলিল স্বরূপ পেশ করেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আউলিয়াউল্লাহ কারা, যারা ঈমান নিয়ে আসছে এবং মুত্তাকি হয়েছে, এদের পূর্বে ঘোষণা দিয়েছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই কোনো পেরেশানি না দুনিয়াতে না আখিরাতে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। এর সাথে সাথে ঘোষণা দিয়েছেন যে তাদের কোনো দুনিয়াতেও ভয় নাই আখিরাতেও ভয় নাই, এরা হইলেন আউলিয়াউল্লাহ, এদেরকেই এই ভয় নাই খৌফ নাই এর সুসংবাদ দিয়েছেন। আর এরা কারা, আউলিয়াউল্লাহ কারা, আল্লাহ পাক সাথে সাথেই তাদের গুণ বৈশিষ্ট্য বর্ণনা করছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান নিয়ে আসবে এবং সাথে সাথে তাকওয়ার জীবন তাকওয়ার জিন্দেগি গ্রহণ করবে অর্জন করবে। এই তাকওয়ার জিন্দেগি তাকওয়ার জীবন আমরা কোত্থেকে অর্জন করব, এটা ধৈর্য বা কিভাবে রাখব, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়া অর্জন করাটা এবং এটার উপরে জমে থাকা এটা কিভাবে আমাদের দ্বারা হবে, কোন মা সাদিকিন যদি হয় আমাদের দ্বারা, অর্থাৎ কোন আল্লাহওয়ালা সাদিক অর্থাৎ সিদ্দিকিনের মর্তবা যিনি আল্লাহওয়ালা, তার সান্নিধ্যে যদি আমরা থাকতে পারি, তার সান্নিধ্যে যদি থাকা হয় তাহলে সেই ব্যক্তি তাকওয়ার সাথে থাকতে পারবে, তাকওয়ার জীবন অর্জন করতে পারবে। এই জন্য উদাহরণস্বরূপ কোন দোকান বা কোন শোরুমের যদি যোগাযোগ বা সম্পর্ক কোন ফ্যাক্টরি বা কোন কারখানার সাথে না থাকে, ওই দোকানের মাল সব বেচা হয়ে যাবে, আর কোন মাল আমদানি হবে না। যদি এই দোকানের সম্পর্ক এর তাল্লুক বা সম্পর্ক কোন ফ্যাক্টরি বা কোন কারখানার সাথে থাকে, মাল শেষ হয়ে গেল, সে ওই কারখানা বা ফ্যাক্টরিতে মাল আসতে থাকবে, সে ওইটা বিক্রি করতে থাকবে, সে তার চলতে থাকবে, অন্যথা তো ব্যবসা ঠপ হয়ে যাবে। এই জন্য বান্দার যে তাকওয়া এইটা স্থায়ী থাকে না, হোঁচট খাইতে থাকে, তাকওয়া ছুটতে থাকে, আবার সে তওবা করে, আবার সে তওবাতুল্লাহ করে, আবার তাকওয়ার উপর উঠতে থাকে। আর এটা তখনই নসিব হবে যখন কোন আল্লাহওয়ালার সান্নিধ্যে থাকবে, তাহলে ওই ফ্যাক্টরি বা কারখানার সাথে সম্পর্ক রইল, তাকওয়া ছুইটা গেল, সেই আল্লাহওয়ালার সোহবতের বরকতে তার মধ্যে তাকওয়া আসতে থাকবে, সে জীবনযাপন করতে থাকবে, এক পর্যায়ে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। যেমন নাকি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন মেরকাত শরহে মেশকাতের মধ্যে যে লিকুল্লি শাইইন মাআদিন ওয়া মাআদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন, যে প্রত্যেকটা জিনিসের একটা কারখানা আছে, ফ্যাক্টরি আছে বা খনি আছে, আর তাকওয়ার খনি বা ফ্যাক্টরি বা কারখানা হলো কুলুবুল আরিফিন, আরিফিনের অন্তর, আরিফিনের রূহ, আরিফিনের তাওয়াজ্জু, আরিফিনের সোহবত, আরিফিনের সান্নিধ্য, আরিফিনের সাথে ওঠা বসা, আরিফিনের কথায় চলা, আরিফিনের দ্বারা ইসলাহ করা, এইটাই তার দ্বারা তার মধ্যে তাকওয়া আসতে থাকবে, তাহলে সে তাকওয়ার সাথে জীবন যাপন করতে থাকবে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত এহসান করেছেন, আমরা লাইলাতুল কদরে দোয়া করি নাই, দোয়া করা ছাড়াই এত বড় নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। যেমন নাকি শাহ মৌলানা শাহ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, উনি সবে কদরে দোয়া করে এইরকম বড় দৌলতকে অর্জন করতে চেয়েছিলেন, সেই বড় দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফ্রি মুফত দিয়েছেন। এইটা আমাদের দ্বারা না কদরি বেকদরি না হয়, আর আমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে না দেন, বিতাড়িত করে না দেন, আল্লাহ পাক মোরতাদ করে না দেন। যেমন অন্য আয়াতের মধ্যে আসছে, যদি এইটা আমরা কদর না করি তাহলে আমাদেরকে আল্লাহ পাক মোরতাদ বিতাড়িত ধ্বংস করে দিতে পারেন, তাড়াই দিতে পারেন, সরো তোমরা এখান থেকে যাও, এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় আমার ওলি তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি কেন কদর করতে পারো নাই। মাইয়ার্তাদ মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম, যে যদি নাকি এই দেখেন এখানে প্রথমেই মহাব্বতের কয়েদ নিয়ে আসছেন, তোমরা যদি আল্লাহ পাক দিন থেকে সরে যাও, অর্থাৎ মহাব্বত না থাকে তোমাদের মধ্যে, তাহলে আল্লাহ পাক এমন জাতিকে পয়দা করবেন যেই জাতি আল্লাহ, যেই জাতিকে আল্লাহ মহাব্বত করবেন, আল্লাহকেও তারা মহাব্বত করবেন। যদি দিন থেকে সরে যাওয়ার অর্থই হলো এখানে মহাব্বতের ভাণ্ডার যদি তাদের কাছে না থাকে, মহাব্বত তার মধ্যে না থাকে, তাহলে দিন আমাদের থেকে এইরকম নেয়ামত আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবে, যে সরো তোমরা এই জাতি, আমি নতুন এক জাতি এখানে নিয়ে এসে দিব, সে জাতি আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহ রসুলকে মহব্বত করবেন, আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, শাইখের হুব্বে শাইখ, হুব্বে শাইখ মিফতাহে সাআদাতে দারাইন কি, শাইখের মহব্বত উভয় জাহানের কল্যাণ, কামিয়াবি, সফলতার জন্য চাবিকাঠি। এখানে যদি মহাব্বত নাকি, মহাব্বত অন্য জায়গায় বলছেন মহাব্বতই পুরা দিন, যদি মহাব্বত না থাকে, যেমন নাকি অন্য জায়গায় আমার দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিয়া উনি বলেন যে শুধু ইলম কাফি না, শুধু আমল কাফি না, শুধু মারিফাত কাফি না, মহব্বত এবং ইশক দরকার। কি জন্য উনি বলছেন, ইবলিস আলেম থা, আরেফ থা, আবেদ থা, মগর আশিক না থা। ইবলিস আলেম ছিল, জবরদস্ত আরেফ ছিল, সব দেখছে, জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের কুদরত সব জানে, সে দেখে। আবেদ ছিল, কোনো মুহূর্ত কোন স্থান সে ছাড়ে নাই। তবে কি ছিল না? আশেক ছিল না, তার মধ্যে মোহাব্বত ছিল না। এই মোহাব্বত হলো পুরো দিন। যদি মোহাব্বত না থাকে তার মধ্যে দিনের মূল যে জিনিসটা ইবলিসের মতো ওইরকম সবকিছু থাকা সত্ত্বেও সে কল্যাণ কামিয়াব হইতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে ফিরে রাখেন, এর থেকে ফিরে আল্লাহ রাব্বুল আলামিনের খালেস ওলি, কামেল ওলি, সিদ্দিকিনের মর্তবার ওলিকে খুব জবরদস্ত ভাবে কদর করার তৌফিক দান করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য এবং আল্লাহওয়ালার সোহবত, আল্লাহ রাব্বুল আলামিনের ওলির সান্নিধ্য এবং আল্লাহওয়ালার সোহবতকে আমরা কদর করি, জমে থাকি। যেমন নাকি এখান থেকে কতিবের দোস্ত মাঝে মধ্যে বলেন যে শুক্রবার যদি এখানে জুমা পড়ি, হযরতুল্লাহর সোহবতে কিছু সময়ের জন্য আসি, তাহলে সারা সপ্তাহ আমার জন্য সহজ হয় তাকওয়ার সাথে জীবনযাপন করা, গুনামুক্ত জীবনযাপন করা, গুনা থেকে বেঁচে থাকা, আমল সালেহের উপর টিকে থাকা, এইটা তৌফিক হয় এক প্রতি সপ্তাহে সপ্তাহে যদি আমরা আসি। আর যদি মাঝখানে যদি এক সপ্তাহ গ্যাপ দেই তাহলে দুর্বল হয়ে যায়। আল্লাহওয়ালার সোহবতের বরকতে, এই তাকওয়ার ফ্যাক্টরির সাথে সম্পর্ক রাখার বরকতে তার মধ্যে এই গুনাহ থেকে বেঁচে থাকার কুওয়াত, শক্তি, রুহানি পাওয়ার, এই পাওয়ার হাউস থেকে সে গ্রহণ করে, এক সপ্তাহ তার জন্য কাফি হয়ে যায়। অনুর মাসিক ইস্তেমাও যদি আসি তাহলে এক মাসের জন্য যথেষ্ট হয়ে যায়, রুহানি পাওয়ার নিয়ে যাইতে পারি, এক সপ্তাহ আমার তাকওয়ার সাথে জীবনযাপন করার তৌফিক হয়, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক হয়। যদি একবার না আসি গাফলাত হয়ে যায় তাহলে আস্তে আস্তে দূর হইতে থাকে। আল্লাহ যেন আমাদেরকে পানা দেন এর থেকে, প্রতি সপ্তাহে মাঝে মধ্যে হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের সোহবতে সান্নিধ্যে বসার তৌফিক দান করেন। হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের কত বড় তাকওয়াওয়ালা, হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ইরশাদ করেন যে দুই ব্যক্তি ফজরের নামাজ পড়ে, এক ব্যক্তি যাত্রা বাড়ি চলে গেছে মাছ কিনা, গলিতে গলি মাছ মাছ বিক্রি করবে, আর এক ব্যক্তি মসজিদ থেকে ইশরাকের জন্য অপেক্ষা করতেছে, জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন ওই যে ব্যক্তি মাছ মাছ বলতেছে সেই ব্যক্তির ফরজিয়াতের স্বভাবের সমান সে সব পাইতেছে, আর যে মসজিদে থাইকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে নফলের সমান স্বভাব পাইতেছে। কি জন্য? সে রিজকের জন্য যেটা ফরজ, কাসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা, সে হালাল রুজি রুটির জন্য বের হয়েছে, এইটা তার উপরে ফরজ ছিল, সে সেই কাজ করতেছে, প্রত্যেকটা ডাকে এর সুবহানাল্লাহর চেয়ে ওর মাস মাস বলে ডাকার মধ্যে সব অনেক বেশি, কোন তুলনাই হয় না, সূর্য আর কুফিবাতির মতো। এর একটা ঘটনা হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম আমাদেরকে রেওয়ায়াতের মাধ্যমে শুনাইছেন জনাব হযরত মাওলানা তৈয়ব আশরাফ সাহেব দামাত বরকাতুহুম, উনি শুনাইছেন একদিন যে হযরত ওয়ালা দামাত বরকাতুহুম ওপেন গোপন সব সমান, জহের বাতেন ভিতরে বাইরে সব সমান, সব জায়গায় আলা মানের উঁচু মানের অনেক ঊর্ধ্বের তাকওয়াওয়ালা। যে খাস কামরায় গভীর রাতে খানকার কাছে আগে মিস্ত্রিদের কারখানা ছিল, ফার্নিচারের কারখানা ছিল, দিনে রাত্রে ওনাদের আওয়াজ হইতে থাকতো, হযরত ওয়ালা মুতালায় কষ্ট হইত, ঘুমেও ব্যাঘাত ঘটত। হযরত একদিন রাত্রে বলতেছেন ভাই এদের আওয়াজের কারণে তো না ঘুমাইতে পারি না মুতালা করতে পারি, এদের খটখট আওয়াজের কারণে। সাথে সাথে হযরত ওয়ালা বলতেছেন ভাই তোমরা সাক্ষী থাকো আমি যে কথা বলছি এটা ভুল, এটা সঠিক না, আমি এই কথা থেকে তওবা করতেছি, এরা এই ফরজিয়াতের কাজ করতেছে, রুজি রুটির কাজ করতেছে, এরা ফরজ কাজ করতেছে, আমরা নফল কাজ করতেছি, এই এদের কথাকে এদের আমলকে খটখট শব্দ দ্বারা আমি ব্যক্ত করেছি, এইটা আমি ভুল করেছি, তোমরা সাক্ষী থাকো আমি তওবা করলাম, এইরকম কথা আমার জন্য বলা ঠিক হয়নি। দেখেন কত মাপের আল্লাহ ওয়ালা, কত মাপের উঁচু তাকওয়া ওয়ালা। আমরা কত কথা এরকম বের করতে থাকি জবানের থেকে মুখের থেকে দৈনিক, তা উনি কত বড় ইহতিয়াত ওয়ালা, কত বড় আহওয়াত তাকওয়া ওয়ালা। আমরা তো বলতেই থাকি ভাই এর কারণে আমরা চলতেই পারি না, এ তো রুজি রুটির কাম করতেছে, ফরজ কাজ করতেছে, এর আমলের সব অনেক বেশি, প্রত্যেকটা হাতুরের টাকের মূল্য নফল সওয়াবের সাথে কোনো তুলনাই হয় না। দেখেন সাথে সাথে তওবা করছেন, এই শিক্ষা আমরা কোথায় পাবো, কোন কিতাবে রয়েছে এই শিক্ষা? কিতাব থেকে নির্যাস ওনাদের অন্তরে আল্লাহ পাক ওয়ারেদাতে ইলাহিয়া দান করতেই থাকেন মুহূর্তে মুহূর্তে, যার কারণে এই সবক যে শিক্ষা পেয়েছে কশিন কালও সে এই সবক ভুলবে না, এইটা আল্লাহ ওয়ালার সোহবতের দ্বারাই পাওয়া যায়। অনুরূপ হযরত ওয়ালা দামাত বারাকাতুম এইবার যে হজ বড় হজ থেকে আসলেন, এই উমরার পূর্বে যে হজ থেকে আসছেন, গাড়িতে বসে একবার বলতেছেন, ফোনে কথা বলতেছেন যে নাতিনের জন্য গাড়ি নিয়ে আসছেন, কিন্তু গলায় এবং হাতের গয়না নিয়ে আসেন নাই। বাসাতে বলতেছেন আপনি কেমনে পারলেন নাতিনের জন্য গলায় বা হাতের চুড়ি এগুলো না নিয়ে আসলেন, এটা কিভাবে পারলেন আপনি? তখন উনি বললেন যে এটা তো বাচ্চাদের জন্য সিকিউরিটির জন্য ভালো না, কেন গলায় যদি স্বর্ণের থাকে তো এগুলো রিস্ক মুশকিল, বলে বাসায় বসে দিবেন। হযরত বলেন, তখন ঘরের থেকে বলছেন যে আপনি এখন হইলে একটা সিটি গোল্ডের কিনে দেন, সিটি গোল্ডের কিনে দিলেও সে সান্ত্বনা পাবে, সে খুশি হবে, গাড়ি কিনে দিয়েছেন সুন্দর গাড়ি তার চেয়েও এটার দ্বারা সে খুশি বেশি হবে। তখন হযরত আলো বলেন আমি সিটি গোল্ডের কিনে দিব, সে মনে করবে নানা আমার জন্য স্বর্ণের কিনে নিয়ে এসেছে, এই ধোকা আমি দিতে পারবো না, আমি মাত্র হজ করে এসেছি, এই ধোকা আমার দ্বারা হবে না, এইটা কিভাবে ধোকা হয়? তারপরে হযরত ওয়ালা দামাত বারাকাত বলে এটা ধোকা, এটা আমি দিতে পারবো না। কত উঁচু মাপের তাকওয়া ওয়ালা, চিন্তা করে দেখেন ছোট নাতির জন্য নিয়ে আসবেন, সিটি গোল্ডের দিলে কি হবে, সে খুশি হয়ে যায় মাঝখান থেকে, সে বুঝতেও পারবে না, কিন্তু এটা হযরত ওয়ালা বলেন এটা ধোকা, আমি মাত্র হজ করে আসছি, কয়েকবার বলছেন এই মাত্র হজ করে আমার দ্বারা এরকম ধোকার কাজ কিভাবে হতে পারে? কত মাপ উঁচু মাপের আল্লাহ পাক তাকে তাকওয়া দান করেছেন। বহুত পীর ও মুর্শিদ, বহুত আল্লাহ পাক দেখার তৌফিক দান করেছেন, এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পীর হইতে হলে লাগে না, এত যোগ্যতার প্রয়োজন হয়। হযরত ওয়ালা দামাত বারাকাতুমকে দেখেন উর্দু ভাষায় যদি কথা বলেন, পাকিস্তানে যেখানে সাহিত্যপূর্ণ উর্দু ভাষা সেইখানে খানকায় বৈশাখ উর্দুতে বেধড়ক বয়ান করতে থাকতেন, করাচি হযরত রহমতুল্লাহ বলতেন জালেম দেখো এখানে এসে আমাদের আহলে লিসান ভাষাবিদ তাদের সামনে বৈশাখ উর্দুতে বেধড়ক বয়ান করতেছেন। বাংলা তো দেখেন হাজার হাজার কবিতা, কবি আরিফ এখানে আসতেন, ইন্তেকাল করছেন রহিমহুল্লাহ, উনি বলতেন আপনারা তো ভাষা বুঝেন না, হযরত আলা কাব্য এটা কত উঁচু মাপে সেটা আপনারা বুঝেন না, শুধু ওয়াহ ওয়াহ বলতে থাকেন, আমরা কবি আমরা সাহিত্যিক আমরা পণ্ডিত ভাষাবিদ আমরা বুঝি কত উঁচু মাপের আল্লাহ পাক তাকে ভাষা দান করেছেন, বাংলা ভাষা সাহিত্যপূর্ণ ভাষা, হাজার হাজার কবিতা, এক একটা কবিতা বাংলা ভাষা চ্যালেঞ্জ, কোন বাপের বেটা এরকম পেশ করতে পারবে না। যদি আরবি বলতে থাকে, মুফতি রফিকুল ইসলাম দামাত বারাকাতুম উনি একবার বলতেছিলেন বরিশালের, উনি হজ থেকে এসে বলতেছিলেন হযরত ওয়ালা দামাত বারাকাতুম বড় বড় শায়খদের সাথে যখন কথা বলেন আরবিতে তখন মনে হয় যেন আহলে লিসান, আরাবিয়ান লোক যেমন কথা বলে ওইরকম কথা বলতে থাকেন, ফার্সিতে কথা বললেন বেধারা ফার্সিতে বলতে থাকেন, ফার্সিতে বিভিন্ন শের আশার কবিতা শুনতে থাকেন আপনারা সবাই। ফকি বড় বড় ফকি যেখানে বহু মাসালা দিয়ে দিয়েছেন যে এই হলো হযরত ওয়ালা দামাত বারাকাতুমের সামনে দিয়ে দিয়েছেন এই মাসলা, হযরত ওয়ালা বলেন এটা হবে না মাসলা, এটা সঠিক না, সারা রাত্র গভীরে মোতালা করে বলছেন পরের দিন যে না এটা সহি না, বাস্তব হযরত ওয়ালা দামাত বারাকাতুমের মাসলাই সহি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই নেমাতের বহু বহু কদর করার খুবই বেশি বেশি কদর করার তৌফিক দান করেন।
আল্লাহ পাক এই মুবারক মজলিসের বরকতে আমাদের জিন্দেগি তমাম গুনাহ মাফ করে দেন। আমিন। জাযাকুমুল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের হযরতুল্লাহ দামাত বারাকাতুহু বিশিষ্ট খলিফা মাওলানা নুরুল আলম নদভী সাহেব দামাত বারাকাতুহু মুহতামিম জামিয়াতে নূর ঢাকা।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إذ قال له ربه أسلم قال أسلمت رب العالمين، وقال تعالى وجاهدوا في الله حق جهاده، صدق الله العظيم. هي এখানে বসা তো শুধু হযরতওয়ালার মানসা মোতাবেক আমাদের চলা। হযরতওয়ালার মানসা কি আসলে ভাই? আমরা যখন দিন বলতে আমরা বুঝি যে বাস কোরআন আর হাদিস, কোরআন এবং হাদিস, বাস আমার কাছে 30 পারা কোরআন মাহফুজ আছে এবং রসুল পাক ইসলামের সমস্ত হাদিসের ভান্ডার আমার কাছে আছে, তো আমার কাছে দিন আছে, দিন তো আমার হাতের মুঠোয়, আমাদের আকাবের আবার লাগবে কেন? অনেকের মনে হয় যে শেখের মানসা আকাবের মানসা এগুলো আবার কি? তো আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি দিন বলতে শুধু 30 পারা কোরআন, কোরআনের এই শব্দগুলো এবং তার ব্যাখ্যাই ঠিক আছে, ব্যাখ্যা সহ অর্থ শব্দ মনে করেন, এবং হাদিস শরীফ আছে, তো ওই হাদিসের কি অর্থ যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারফা হাযাল ইলম বিকব্জিল উলামা, আল্লাহ পাক ইলমকে আসমানে তুলে নেবেন ওলামাদের ইন্তেকাল এবং তাদের মৃত্যুর মাধ্যমে। ওলামায়ে কেরাম উঠে যাবেন, ফের ইলম উঠে যাবে। তো বোঝা গেল প্রত্যেক আলেম দিনের কাছে ভিন্ন ভিন্ন কিছু এলেম আছে। কি অর্থ এই কোরআন? এগুলো কোরআন হচ্ছে বাইরে না, কোরআন এবং হাদিস থেকে এলমের খোলাসা আলেম দিন যা বুঝছেন সেটা এলেম। তো যে আলেমের আয়াতে এলেমের যে অংশটুকু আছে উনি চলে গেলে সে এলেম ওই অংশটুকু চলে গেল। ভাই কথাটা বুঝে আসলো? আমাদের আকাবের এত মূল্যায়ন কেন করতে হবে? বুজুর্গানিদের এত দাম কেন? অনেকে আসে বলো যে সমস্ত কথা বলি না, ডাইরেক্ট কথা বলুন কোরআন এবং হাদিস থেকে। আমি তাদের কি প্রশ্ন করতে চাই, যদি ভাই ইলম বলতে দিন বলতে 30 পারা কোরআন আর কয়েক হাজার হাদিস হয়ে থাকে শুধু এতটুকুই বাস, তাহলে এই কোরআন তো যেদিন আল্লাহ পাক কোরআন শরীফ তুলে নিবেন আসমানে, কি বল এ সময় তুলে নিবেন না? আমাদের একটা বিরাট আলামত আছে না, যে যেদিনের পরে আর কোরআন শরীফে কোন হরুফ এবং অক্ষর কোন বর্ণ থাকবে না, কি একটা দিন আসে না? নাই তো সেই দিন আসার আগ পর্যন্ত তো কোরআন শরীফ তো 30 পারা সব জমানে থাকবে, তা আমাদের টেনশনটা কিসের? আল্লাহ রসুলের হাদিস তো আগেও ছিল এখনো আছে এবং সামনে থাকবে, তো ওই হাদিসের কি অর্থ যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক এই ইলমে দ্বীনকে উলামায়ে কেরামের মৃত্যুর মাধ্যমে আসমানে তুলে নেবেন। ভাই কথাটা কি বুঝে আসলো না? কথাটা বুঝে আসলো না? তো বোঝা গেল কোরআন এবং হাদিস এটা বুঝে আসবে সে ফাহমে আকাবিরের মাধ্যমে। আপনার আমার মেজাজ, আমার আপনার আমার জেহেন এবং মস্তিষ্ক এ দিয়ে কোরআন হাদিস বোঝা যাবে না। সেই নুফুসে কুদসি আছে আল্লাহ ওয়ালা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই ইলমের ধারা চলে আসছে এই ধারাকে অক্ষুণ্ণ রেখে, ভাই একটা হলো দিনের ফাহম আমার নিজের বুঝ মোতাবেক কোরআন হাদিসকে ঘুরাইলাম, কোরআনের ব্যাখ্যা আমার বুঝ মতো, হাদিসের ব্যাখ্যা আমার বুঝ মতো না, আর একটা হলো কোরআন এবং হাদিসকে তার জায়গায় যথাযথ রেখে অক্ষুণ্ণ রেখে বহাল রেখে আমি নিজেকে সংশোধন করব। তো সেই জন্য যদি নাকি আকাবের এই এই পাহাড় না থাকতো মাঝখানে, তো আমাদের এবং আপনার মতো মানুষ কোরআন এবং হাদিসকে ঘুরে ফিরে অন্যদিকে নিয়ে যেত। এই জন্য ফাহমে আকাবের, ফাহমে আকাবের শুনলাম আমার কিছু কথা এখানে বলতে হবে, হুকুম হয়েছে তো ভাবলাম কি বলবো। তো হযরত ওয়ালার অনেক মালফুজাত আমার কাছে লেখা আছে, তো কয়েকটা ডায়েরি উল্টাইলাম যে কি বলা যায়, ভাই আমার ফায়দা হয় সাথীদেরও ফায়দা হয়। তো সেখানে দেখলাম যে হযরত ওয়ালা বলছে যে জিন্দিগির খোলাসা কি, বলে জিন্দিগির খোলাসা হলো মউত পর্যন্ত মশগুলে মুজাহাদা থাকা। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, মৃত্যু পর্যন্ত প্রতিটা নিঃশ্বাস প্রতিটা সময় সারাক্ষণ মুজাহাদার মধ্যে মশগুল থাকা, নফসের সঙ্গে যুদ্ধ চলতেই থাকবে। নফস বারবার চাবে নিজের সুবিধা মতো চলতে, নফসকে বাধ্য করা আল্লাহ পাকের আহকামের উপর উঠানোর জন্য। সারাক্ষণ নিজের নফস চাবে স্বাধীনতা, এই নফসকে ধরে আয়না কোরআন এবং হাদিসের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জিন্দেগির অনুগামী এবং তাবে রাখা, এই নফসের সঙ্গে দস্তাদস্তি, হ্যাঁ এই এই টান খেয়ে চলতেই থাকবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ভাই এই মুজাহাদা থেকে আমরা কখনো নিজেকে মুক্ত মনে না করি, কখনো মুক্ত না হই, এই অধীনতা থেকে কখনো আমরা মুক্তি না চাই। তো জিন্দেগির খোলাসা বলছে একটা হলো যে মউত পর্যন্ত মশগুলে মুজাহাদা থাকা, আর এক হলো ভাই নিজের শায়খের সহবাতে থাকা, আকাবের ফাহামের অধীন থাকা, নিজেকে আকাবের ফাহামের অধীন রাখা, তার থেকে মুক্ত না হওয়া। আমাদের করাচি হযরত রহমতুল্লাহ বলেন যে ভাই যত বড় আলেম হোক না কেন যদি তার উপরে কোনো শায়খ না থাকে, কোনো মুরব্বী না থাকেন, তাহলে যখন নাকি জাহি এবং বাহি মোড় আসে, আপনি দেখবেন অনেকগুলি গাড়ি থাকে, লেখা থাকে প্রশিক্ষণের গাড়ি, ট্রেনিং কার, দেখবেন যে নতুন এক শিক্ষার্থী সে গাড়ি চালানো শিখতে, ড্রাইভিং শিখতে আসছে, ছাত্র সেখানে বসা, কিন্তু হুইলে কিন্তু গুরুর একটা হাত হাত থাকে, গুরু হাত দিয়ে রাখে হুইলে কোন দিক ঘুরান লাগবে, ছাত্র সোজা কিন্তু চালাইতে পারে কিন্তু যখন কোনো মোড় আসে তখন ঘুরাইতে পারে না, তখন দেখবেন গুরু ঘুরাইয়া দেয়। এরকম কয়েকবার ঘুরাইয়া দিলে পরে ছাত্র বোঝে, আচ্ছা বোঝে ঠিক আছে, যখন এরকম কোনো মোড় আসবে, কোনো চৌরাস্তা আসবে, ত্রিমোহনী বা চৌমোহনী আসবে, তো তখন সেখানে প্রথম কাজ হলো গতিটা একটু স্লো করে দেওয়া, এরপরে আস্তে আস্তে ঘুরানো ডানে অথবা বায়ে। তো এই আমরা যে আলহামদুলিল্লাহ দিনের পথের আমরা সালেক, আমরা দিনের পথের পথিক, তো আমাদেরও সত্যিকারই আমরা সোজা কিন্তু চলতে পারি বা পারবো, বলে শায়খ কেন লাগে, বলে যখন জাহ এবং বাহ, একটা হলো যখন সামনে কোনো বড় দুনিয়ার কোনো পদ বা কোনো মর্যাদা আসে সেই মোহে আমরা পড়ে যাই, তখন আমরা নিজের লাগাম ঠিক রাখতে পারি না, ওই সময় ঘুরানোর জন্য শায়খকে লাগে যে এখন তুমি কি করবে, এটা গ্রহণ করবা না করবা না। আর একটা হলো বাহ, নফস বলে গুনাহ করো, মানুষের শারীরিক চাহিদা থাকে, গুনার চাহিদা থাকে, ওই সময় এক্সিডেন্টের ভয় থাকে। তো বলে জাহ এবং বাহ, এই দুই ধরনের এক্সিডেন্ট মানুষের জীবনে আসতে পারে। এই সকল এক্সিডেন্টের মুখে নিজেকে চেক দেওয়ার জন্য মুরব্বী দরকার হয়। তো জিন্দেগির খোলাসা আর একটা হলো যে নিজেকে শেখ এবং আকাবেরের ফাহামের অধীন রাখা, তাদের কন্ট্রোলে থাকা। আল্লাহ পাক বলেছেন ইব্রাহিম, ইব্রাহিম আসলিম, তুমি মুসলমান হয়ে যাও, তুমি দিনের অনুগত হও, আমি আল্লাহ যেমন চাই তুমি আমি আল্লাহর মানসার অনুগত এবং তাবে হয়ে যাও। তিনি বললেন যে আসলাম তুলি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের তাবে হয়ে গেলাম। হযরত ওয়ালাদ ইবনে মাখদুম বলেন যে ভাই, এই ইসলাম, হ্যাঁ, এই যে মানামানি, অনুগত হওয়া, এই বশ্যতা স্বীকার করা, এটা বলে ব্যক্তি হিসাবে এটা আলা এবং আসফাল হয়। কারো মানামানি অনেক উন্নত হয়, কারোটা একটু নিম্ন মানের হয়। তিনি কি বলছেন, আসলাম আমি, আমি মেনে গেলাম। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি মেনে যাও, আমি আল্লাহ যা বললাম আমার হুকুমের সামনে তোমার মাথাকে নত করো, আমার হুকুম তুমি পালন করো, আমার হুকুমের সামনে তুমি নিজেকে একেবারে নিচু করে দাও, আমার হুকুমের তুমি নিজেকে তাবে করে দাও। তিনি বলেন যে হ্যাঁ, আমি আপনার হুকুমের, ইয়া আল্লাহ আমি নিজেকে আপনার হুকুমের তাবে করে দিলাম। হযরত আলা বলেন যে এই যে তাবে হওয়া, শরিয়াতের আনুগত্য, শরিয়াতের ইত্তেবা, শরিয়াতের সামনে ইসলাম এবং ইস্তিসলাম, হ্যাঁ, শরিয়াতের সামনে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, এটা ব্যক্তি হিসাবে এটা উন্নত হয়। কারোটা উন্নত হয়, কারোটা নিম্ন হয়, কারোটা উঁচু হয়, কারো নিচু হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে সে আলা ইসলাম নসিব করেন, হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে সে আলা ইসলাম নসিব করেন। তো জিন্দিগি বা সত্যিকারী আপনার আমার একটা স্তর তো থাক, একটা স্তর আপনার আমার আছে। আমরা আমরা দিন নিয়ে চলি, দিন মানার চেষ্টা করি, ভাই চেষ্টায় চেষ্টায় ব্যস্ত মাস, কিন্তু আফসোস সেখানে ভাই যে আমার ইমান আমল আজকে থেকে 10 বছর আগে যেখানে ছিল, 20 বছর আগে যেখানে ছিল, আমার ইমান এবং ইসলামের স্তর যদি আজকেও সে পর্যায়ে থেকে যায়, এটা বড় দুঃখজনক কথা। তো ইসলাম লাগবে, মুজাহাদা লাগবে। হযরত গঙ্গুর আহমদের একটা কথা বলছেন, হযরত বলেন যে ভাই কাবা হলো নামাজের কেবলা, ভাই কাবা কিসের কেবলা, নামাজের কেবলা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমান সমস্ত মানুষের কি বলেন, জিন্দেগির কেবলা। জিন্দেগির কেবলা কি বলেন, জিন্দেগির কেবলা কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই নামাজের কেবলা কখন লাগে, নামাজের সময় লাগে, কেবলা কখন লাগে ভাই, কেবলা মুখী হওয়া কখন ফরজ, নামাজের সময় কেবলা মুখী হওয়া ফরজ, নামাজ নাই তো আপনি কেবলা থেকে পিঠ ফিরে বসলে গুনাহ হবে তো না, গুনাহ হবে, গুনাহ হবে না। কিন্তু বলেন কাবা তো শুধু নামাজের সময় কার কেবলা, এই কেবলা একটু ছুটি আছে না, কি বলেন, আমি ফজরে কেবলা মানছি, কেবলা মুখী হয়েছি, আবার জোহরে মাঝখানে কয় ঘন্টা ফাঁক, বহু সময় আছে, হ্যাঁ ভাই এই কেবলা মানতে ছুটি আছে না নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি আমার কেবলা, এটা জিন্দেগির কেবলা, এই মানামানি ক্ষেত্রে কোনো ছুটি নাই। কি ভাই ছুটি আছে, ছুটি নাই ভাই, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমান তো অনেক আমরা আছি মাশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে থাকি, রোজা আসলো এক মাস রোজা রাখলাম, বাকি 11 মাস ছুটি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, বাকি সময় ছুটি, এশার পরে লম্বা ছুটি ফজর পর্যন্ত, ফজরের পরে লম্বা ছুটি জোহর পর্যন্ত, কিন্তু ভাই মাঝখানে যে সময় আছে, যে আমরা ফাঁকা মনে করি, ছুটি মনে করি, আমরা একটু মোটামুটি অব্যাহতি পাইছি মনে করি, এই সময় কিন্তু ভাই আমাদের জিন্দেগির কেবলাকে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়খ ধরার দ্বারা কি হয়, মানুষ এই ফাঁকা সময়গুলোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা দ্বারাই পরিপূর্ণ করতে থাকে, এটাকে আরো সুন্দর করতে থাকে, হ্যাঁ, আরো শোভামণ্ডিত করতে থাকে তার ইত্তেবা দ্বারাই। মুসলমান কিন্তু কোন মুহূর্তে তার ছাড় নাই, ছুটি নাই, সবসময় তার কাজ আছে, সবসময় কাজ আছে। যেমন হযরত আলী তোমাদেরকে বলেন যে ভাই কখনো কি গুনাহ না করা, ভাই গুনা কি কোন মুহূর্তে জায়েজ আছে কি বলেন ভাই? চব্বিশ ঘন্টা কি বলা বলতে পারি যে আমরা ওই অমুক অমুক এতটা এতটা এত মিনিটের সময় গুনা করা জায়েজ আছে? গুনা করা জায়েজ নেই। তো ভাই গুনা না করা এটা সারাক্ষণ ফরজ কি ভাই? তাকওয়া রক্ষা কি হবে? ফরজ আইন না ফরজ আইন। তো এইগুলা বুঝে আসবে যারা সোহবত শূন্য জীবনযাপন করে, তিনি ইসলাম দেখবেন মানে টেডি মার্কা ইসলাম থাকে, মোটা মোটা কয়টা কথা বাস, আর খালি কোরআন এবং হাদিসের নস বলতে থাকে। হ্যাঁ, তো ভাই আম দেখবেন যে আম প্রথম আমের মুকুল হয়, এরপরে আস্তে 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 হ্যাঁ আম সেখান থেকে ঝড়ে অনেকগুলো ফুল পড়ে যায়, এরপরে কয়েকটা কড়া থাকে, এরপর আস্তে আস্তে আম বড় হয়, প্রথম দিকে মুখে দিলেই কষ, আরো কিছুদিন পর মুখে দিলে কষ, কষ থাকে, টক লাগে, এরপরে আম যখন পুক্ত হয় এখনো পাকে নাই তখনও মুখে দিল ছাদ নাই, আম পাকে, পাকার পরে মজে, ভাই মজার পরে হলে দেখবেন আপনি সে আম যখন নিজে ছিঁড়বেন অথবা আম যখন গাছ থেকে নিচে পড়বে দুই একদিন ঘরে রেখে দিবেন, এরপরে দুধ দিয়ে কষলা এখান এক এক মোটা, যখন এক এক ফোঁটা আমের রসের এক ফোঁটা যখন দুধের সঙ্গে মিশে যায় কি বলেন? এ দিয়ে কষলায়া ভাত খাইতে মজা কেমন ভাই বলেন? তো ভাই আমাদের এক হলো ইসলাম, হ্যাঁ ইসলাম বুঝতাম না, ইসলাম বোঝা শুরু করছি, শরিয়াতকে মানতাম না, মানা শুরু করছি, হ্যাঁ শেখের দরবারে যাওয়া আসা শুরু হয়েছে, কিন্তু এই ইসলাম এটা সুস্বাদ, ইসলাম সুস্বাদু ইসলামে পরিণত হওয়া, ইসলামটা রসালো হওয়া, ইসলামটা সুমিষ্ট হওয়া, এতে ভাই বহু সময় লাগে, বহু সময় লাগে। দারুলুম দেওবন্দের এক আলেম দিন ইন্তেকাল করছেন, তো ওইখানে এক বড় বুজুর্গ বলছেন, ওই বুজুর্গ মারা গেছিলেন 54 বছর বয়সে, তো দেওবন্দেরই আর এক বুজুর্গ বলতেছেন যা হা মাওলানা কেবল আলেম হয়ে উঠছিলেন, মাওলানা কেবল আহা মাওলানা চলে গেলেন কেবল মাত্র আলেম হয়ে উঠছিলেন। তবে এক হলো দারুল হাদিস পাস করা, হ্যাঁ একটা হলো গতানুগতিক পড়াশোনা করা, একটা সার্টিফিকেট অর্জন করা, অথবা আমরা যারা মাদ্রাসা লাইনে পড়ি না তারাও মোটামুটি একটা কিছু বুঝি যে আমি মাশাআল্লাহ ফরায়েজ সুন্নতে মুয়াক্কাদা এগুলো বুঝি সে মোতাবেক আমল করি, দিনের একটা আমরা একটা কেউ বলে ফরজে আইন কোর্স, হ্যাঁ যতটুক না হলেই না জরুরি দিনের কিছু আমল কিছু ফাহাম তোমরা নিয়ে চলি, কিন্তু ভাই এই ফাহামটা কমপ্লিট ফাহামে পরিণত হওয়া এটা কামিল শেখের এখানে যাওয়া আসা করা ছাড়া এগুলা বোঝা সম্ভব না। প্রথম তো মানুষ কিছু কথা শুনে কানে আওয়াজ পড়তে থাকে, আস্তে আস্তে যত বেশি যাওয়া আসা বাড়তে থাকবে, হ্যাঁ প্রথম তো অনেক ইশকাল অনেক প্রশ্ন অনেক আপত্তি মনে থাকে, আস্তে আস্তে প্রশ্ন কমতে থাকে, হ্যাঁ মানুষ তারপরে ঘাড় আগে উঁচু থাকে আস্তে ঘাড় নিচু হয়, হ্যাঁ অহংকার দম্ভ কমতে থাকে ভাঙতে থাকে। দাম্ভিক মানুষ কখনো সুলুকুলেনে চলতে পারে না, সুলুকে প্রথম কাজ হলো দাম্ভিকের দম্ভ ভেঙে দেওয়া, হ্যাঁ ইশকাল ওরা ইশকালকে ভেঙে দেওয়া, যত চলাফেরা করবি তবে যাওয়া আসা হইতে ইখলাসের সঙ্গে আল্লাহকে পাওয়ার জন্য খালেস নিয়ত মানুষ যখন যাওয়া আসা করে আস্তে আস্তে যত রকম জুলুমাত আছে অন্ধকার আছে, হ্যাঁ বুঝের ক্ষেত্রে অন্ধকার, হ্যাঁ আকলের উপরে অন্ধকার, চিন্তা চেতনা অন্ধকার, আল্লাহ পাক সমস্ত অন্ধকার থেকে মানুষকে মুক্তি দান করতে থাকেন, আস্তে আস্তে সে নূর অর্জন করতে থাকে, একসময় সেই নূর নূরে কামেল হয়ে যায়, তখন সে আল্লাহ পাকের দিদারের জন্য যাওয়ার উপযুক্ত হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যিকারই দিন দিন আমাদের ইমানকে কামেল থেকে আল্লাহ আকমল করার তৌফিক দান করেন। সময় কি শেষ ভাই? এখানে তো বয়ান করা মুশকিল কথা বলা মুশকিল, আল্লাহ ভাই আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
জাযাকাল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহর সোহবতে আসা যাওয়া করতে থাকলে ইনশাআল্লাহ আমরাও আল্লাহ আল্লাহ হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমান। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের প্রিয় খলিফা এবং বড় জামাতা মুহতামিম মাদ্রাসা দারুল উলুম আলেমদাদিয়া ঢাকা।
نحمده ونصلي على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم ভাই আমরা এখানে আমাদের প্রিয় মুর্শিদ হযরতুল্লাহ দামাত বরকাতুহু মির সোহবত সান্নিধ্য পরশ নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছি। হযরতুল্লাহ দামাত বরকাতুহুম আমাদের শেখ, আমাদের প্রিয় মুর্শিদ, আমাদের মসলে, আমাদের মুর্শিদ হযরতুল্লাহ দামাত বরকাতুহুম কত বড় মাপের বুজুর্গ, আল্লাহওয়ালা কত বড় শাইখে কামেল। আমি আপনি যেমনটা ধারণা করতেছি, আমি আপনি আমার শেখ সম্পর্কে, আমাদের প্রিয় মুর্শিদ সম্পর্কে যেই ধারণা করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ আমাদের ধারণার চেয়েও বড় মর্যাদা এবং বড় শেখে কামেল। আমাদের ধারণা যে আমাদের পীর মুর্শিদ বড় একজন ওলিয়াল্লাহ মানুষ, বড় একজন কামিল মানুষ, আমাদের পীর মুর্শিদ এই জামানার একজন সিদ্দিক, সিদ্দিকিনের পর্যায়ের একজন ওলিয়াল্লাহ হলেন আমাদের শেখ হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হাকিমুল উম্মতের একজন বিশিষ্ট খলিফা ছিলেন। হযরত বলেন, এই পৃথিবীর জমিনে যদি আল্লাহর কোনো বান্দার, কোনো শাইখে কামেল আল্লাহওয়ালা তার সঙ্গে সম্পর্ক হয়ে যায়, কারো যদি সম্পর্ক জোরবার তৌফিক হয়ে যায়, হযরত বলেন এই পৃথিবীর জমিনে সে জান্নাতের চেয়েও বড় নিয়ামত পেয়ে গেছে। আল্লাহ পাক আমাদের কি এত বড় জামানার সিদ্দিকের সঙ্গে সম্পর্ক জোড়ার, রাখার, তার সোহবতে আসার যে সুযোগ করে দিলেন, এই নিয়ামতের শুকরিয়া, এই নিয়ামতের ঋণ আমরা বান্দারা কোনোদিন পরিশোধ করতে পারবো না। বাকি হযরতুল্লাহ দামাত বরকাতুহুম সারাটি জীবন নিজের সব কিছুকে বিসর্জন দিয়েছেন, কুরবান করে দিয়েছেন আহবাব মুহিব্বিন তাদের উন্নতি অগ্রগতি আল্লাহর দ্বীনের জন্যে। হ্যাঁ, হযরতুল্লাহ দামাত বরকাতুহুম চান আমরা প্রতিটা মুরিদ, আমরা প্রতিটা তার দোস্ত যেন আল্লাহওয়ালা হয়ে যাই। বাবা চান, মা চান আমার সন্তান যেন ভদ্র হয়, ভালো হয়, সামাজিক হয়, শিক্ষিত হয়। আল্লাহওয়ালা যিনি হন, যিনি রুহানি পিতা হন, বাবা হন, মা বাবার চেয়েও বেশি চান আমার প্রতিটি মুরিদ যেন আমার চৌখের সামনে, আমার জীবদ্দশায় ওলি আল্লাহ হয়ে আমাকে দেখায়। হযরতুল্লাহর এন্তেকাল হয়ে গেল আর তখন আমি আপনি ওলি আল্লাহ হলাম, কিন্তু হযরত তো আর দেখতে পারলেন না। হযরত নিজের, হযরত যদি দেখতেন যে আমার মুরিদ মাশাআল্লাহ আল্লাহর জন্য এইভাবে চৌখের পানি ফেলতিস, আল্লাহর জন্য ছুটাছুটি করতিস, আল্লাহর জন্য অস্থির বেচাইন বেকারার এক জীবন সে লালন করতিস, এই আল্লাহওয়ালার চক্ষুদয় শীতল হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। হযরতুল্লাহ দামাত বরকাতুহুম বলেন, মিয়া তুমি আমাকে 1 কোটি দিয়ে যতটা না খুশি করতে পারবা, 1 কোটি টাকা হাদিয়া দিয়ে যতটা না তুমি খুশি করতে পারবা, এর চেয়ে আমি খুশি হব যখন আমি দেখব আমার এক দোস্ত আমার চৌখের সামনে ওলি আল্লাহ হয়ে গেছে, আমার চৌখের সামনে সে আল্লাহর মহাব্বত ওয়ালা হয়ে গেছে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলে হিম্মত করি আমাদের আশা যাওয়ার মধ্যে যেন সময়টা পার না হয়, আমাদের এই আশা যাওয়ার মধ্যে যেন আমরা সকলে আল্লাহর প্রেমের আল্লাহর মহাব্বতের সত্যিকার অর্থে অধিকারী হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান ফরমান। মুজাদ্দিদ আলফে সানি রহিমাহুল্লাহ তাআলা, আপনারা নাম শুনছেন শেখ স্যার হিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি মুজাদ্দিদ আলফে সানি নামে মশহুর, তিনি বলেন মুসলমান তোমার ভিতরে যদি দুই আমল থাকে, কয় আমল? দুই আমল যদি থাকে ইনশাআল্লাহ তোমার পৃথিবীর আমলের জীবনের অধ্যায় যতটাই কুৎসিত বিশ্রী বা অসম্পূর্ণ থাকুক না কেন, এই দুই আমলের উসিলায় কাল কেয়ামতের দিন তোমার সবগুলি আমলকে নূরানি এবং নূরে ভরপুর দেখতে পাবে। আর এই দুই আমল যদি না থাকে বা দুইটার একটা নাই, মুজাদ্দিদ আলফে সানির কথা ভাষা, তুমি যতই বড় যাই কিছু হও না কেন, যতই বড় তুমি পণ্ডিত হও, যতই বড় তুমি আমলের অধিকারী সবের অধিকারী হও না কেন, তোমার আমলগুলি কাল কেয়ামতের দিন দেখতে পাবে নাউজুবিল্লাহ অন্ধকারে আচ্ছন্ন আর আচ্ছন্ন। সেই দুই আমল কি? এক হলো সোহবতে সালেহ, কোন আহলুল্লাহর সোহবত, এক নম্বর কোন খাঁটি আল্লাহওয়ালার সোহবত। আরেক হলো ইত্তেবায়ে সুন্নত, সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুসরণ অনুকরণ। হযরত বলেন চার জীবনে এই পৃথিবীর জমিনে সোহবতে আহলুল্লাহ থাকবে, কোন খাঁটি আল্লাহর প্রেমিক দেওয়ানার সোহবত থাকবে, সান্নিধ্য থাকবে, পরশ থাকবে, আর জীবনের প্রতিটি কানায় কানায় তার সুন্নতের ইত্তেবা থাকবে। সুন্নত ছাড়া সে কিছুই করে না, যা করে সুন্নত মোতাবেক করে, নামাজ পড়ে তো সুন্নত মোতাবেক নামাজ করে, হ্যাঁ নামাজ পড়ে, খায় তো সুন্নত মোতাবেক খায়, পান করে তো সুন্নত মোতাবেক পান করে। মুজাদ্দিদ আলফে সানি বলেন ইনশাআল্লাহ এই দুই আমলের উসিলায় তোমার জীবনের সব আমলগুলিকে কাল কেয়ামতের দিন নূর আর নূরওয়ালা দেখতে পাবে। আর যদি এই দুই আমল না থাকে বা দুইটা আর একটা নাই আরেকটা, হযরত বলেন তাহলে তো ব্যাস কাল কেয়ামতের দিন তোমার আমলের চ্যাপ্টার অধ্যায় যতই বিশাল হোক না কেন সবগুলিকে দেখতে পাবে অন্ধকার আর অন্ধকার, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। আমার মুসলমান ভাইরা, আহলুল্লাহদের সোহবত আল্লাহওয়ালাদের সোহবত বহু দামি জিনিস, বহুত মূল্যবান জিনিস। এক বুজুর্গ আল্লাহওয়ালা বলেন আমি যদি নিশ্চিত জানতে পারি, আমি যদি নিশ্চিত ফাইনাল জানতে পারি আজকের রজনী সবে কদরের রজনী, আজকের রাত্রি সবে কদরের রাত্রি, তাহলে তো আমি সারাটি রাত্র শুধু আল্লাহর কাছে এই প্রার্থনা করব, হে আল্লাহ আমাকে কোন খাঁটি আপনার প্রেমিকের সান্নিধ্য দান করেন, আমাকে আপনার কোন খাঁটি প্রেমিকের সোহবত পরশ দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সোহবতে আহলুল্লাহ অনেক বড় নিয়ামত, বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতের অধিকারী যদি হতে পারে ইনশাআল্লাহ, সাহাবায়ে কেরাম যেভাবে নবীর সোহবতের উসিলায় সান্নিধ্যের উসিলায় পরশের উসিলায় সাহাবীর মর্যাদা লাভ করেছেন, ইনশাআল্লাহ নবী নাই আজকে নবীর যোগ্য সত্যিকার অর্থে ওয়ারিস আমাদের মাঝে বিদ্যমান। সেই সত্যিকার সত্যিকার অর্থে নবীর ওয়ারেস, হ্যাঁ সত্যিকার অর্থে নবীর উত্তরসূরি আমাদের বীর ও মুর্শিদ হযরত গোলাম আহমদ বরকাতুহুমের সোহবত সান্নিধ্য যদি আমরা এখলাস ওয়ালা অন্তর দিয়ে লাভ করতে পারি, অর্জন করতে পারি, ইনশাআল্লাহ এইভাবে থাকার বদৌলতে, সম্পর্ক করার বদৌলতে আল্লাহ পাক যেই মাকাম যেই মর্যাদা আল্লাহ তার দেওয়ানাকে দান করছেন আমাদেরকেও দান করবেন ইনশাআল্লাহ। হুমুল কওমু লা ইশকা বিহিম জালিসুহুম, এই হাদিসে কুদসির আলোকে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাআহুম ফি জামিই মা ইয়াতাফাযযালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। এই হাফিজ হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহর দেওয়ানাদের সঙ্গে প্রেমিকদের সঙ্গে যাদের অন্তর দিয়ে উঠা বসা থাকবে, খালেস আল্লাহর জন্য উঠা বসা থাকবে, সম্পর্ক থাকবে, ইসলাহের ফিকির থাকবে, আল্লাহকে পাওয়ার চেতনা এবং আগ্রহ লালন করবে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করবে, ইনশাআল্লাহ আল্লাহর দেওয়ানার সঙ্গে থাকার বদৌলতে আল্লাহ পাক যেই মাকাম যেই পর্যায়ের ভেলায়াতের মাকাম আল্লাহ পাক তার দেওয়ানাকে দান করছেন, থাকার বদৌলতে আল্লাহ পাক ওই পর্যায়ের মাকাম মর্যাদা ভেলায়াত নিসবত মা আল্লাহর দৌলত আল্লাহ পাক তার মুরিদদেরকে দান করবেন। ইকরামান লাহুম, ইকরামান লাহুম, এমন না যে আমি মুজাহাদা করছি তাই আল্লাহ আমাকে এত বড় নিসবত দান করছেন, হ্যাঁ আমি কষ্ট করছি আল্লাহর জন্য তাই আল্লাহ আমাকে এত বড় ওলি বানাইছেন, না ইকরামান লাহুম। হযরত বলেন তার আল্লাহ যেই মাকাম দিবেন যেই মর্যাদা দিবেন এটা তার দেওয়ানার সঙ্গে থাকার খাতিরে দিবেন, তার দেওয়ানার সম্মানার্থে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালার এই সোহবতকে দিল থেকে গ্রহণ করার অর্জন করার তৌফিক দান ফরমান। বাকি সাবধান, দিলের মধ্যে কোনো অভিযোগ এশকাল আপত্তি অনুযোগ আল্লাহ ওয়ালার বিরুদ্ধে থাকা যাবে না, রাখা যাবে না, হারাম। আল্লাহ ওয়ালার বিরুদ্ধে যদি নাউজুবিল্লাহ কারো কোনো অভিযোগ থাকে, নালিশ থাকে, আপত্তি থাকে, সে শাইখের যতই কাছের মুরিদ হোক না কেন, সে শাইখের যতই আপন হোক না কেন, তার কোনোদিন বিন্দু পরিমাণও ফায়দা হবে না। ফায়দা তখন হবে যখন অন্তরটাকে সম্পূর্ণ শাইখের মহাব্বতের জন্য বিলীন করে দিব, উজাড় করে দিব ইনশাআল্লাহ, তখন গিয়ে ফায়দা হবে। এখলাসের সঙ্গে থাকা, আল্লাহ ওয়ালার মহাব্বতের সঙ্গে থাকা, নিজের শাইখকে মনে করা জামানার সবচেয়ে বড় সিদ্ধি। নিজের শাইখকে মনে করতে হবে আমার শাইখই হলেন জামানার সবচেয়ে বড় কুতুব কুতবুল ইরশাদ। নিজের নজর, নিজের দৃষ্টি, নিজের মহাব্বত ভালোবাসা শাইখের প্রতি শতভাগ থাকা লাগবে। ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গোহি রাহমাতুল্লাহি তাআলা আলাই বলতেন, আমার শেখ হাজী ইমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ তাআলা আলাই যদি কোন মজলিসে থাকেন আর সেখানে যদি তার বড়রা থাকেন যিনি তাদেরকে বড় মনে, যাদেরকে তিনি বড় মনে করেন, তাহলে আমার নজর এই মজলিসে আমার দৃষ্টি তো শুধুই আমার শেখ হাজী ইমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ তাআলা আলাই প্রতি থাকবে, অন্য কারো দিকে থাকবে না। হ্যাঁ শেখ তিনি তার বড়দেরকে দেখেন, এটা ওনার বিষয়, কিন্তু মুরিদ হিসাবে আমার নজর আমার শতভাগ ভক্তি শ্রদ্ধা মহাব্বত সম্পূর্ণ এটা আমার শেখের উপরেই থাকবে। ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ তাআলা আলাই আমাদেরকে শিখাইলেন শাইখকে কিভাবে মহাব্বত করতে হয়, শাইখের প্রতি কিভাবে শ্রদ্ধা ভক্তি মহাব্বত পোষণ করতে হয়। আমার ভাইরা, শাইখকে সবচেয়ে বড় মনে করা, শাইখকে নিজের জন্য সবচেয়ে বেশি নাফে সবচেয়ে বেশি উপকারী মনে করা, যদি আল্লাহ পাক কোনো মেহরবানি করেন আপনার দ্বারা বড় কোনো খেদমত নেন, আপনার দ্বারা আল্লাহ পাক দিনের বড় কোনো কাজ নেন, বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে এটা আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের রুহানি তাওয়াজ্জুর বরকত। নিজের এখানে কোনো কৃতিত্ব মনে করা যাবে না, নিজের কোনো গৌরব মনে করা যাবে না, নিজের যোগ্যতা এখানে পরিচয় দেওয়া যাবে না। এখানে সম্পূর্ণ পরিচয় দিতে হবে, বিশ্বাস করতে হবে যে আমার পীর মুর্শিদের খাস দোয়া ওনার উসিলায় আজকে এইভাবে মেহরবানি করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের সকলকে নিজের শায়েখকে সবচেয়ে বেশি মহব্বত করার তৌফিক দান ফরমান। এটা সুলুক ও তাসাউফের একটা বুনিয়াদী কথা, ফায়দার জন্য এক বুনিয়াদী কথা হলো নিজের শায়েখকে সবচেয়ে বেশি আপন মনে করা, বিশ্বস্ত মনে করা, নিজের শায়েখকে নিজের জন্য সবচেয়ে বেশি নাফে উপকারী মনে করা। আলহামদুলিল্লাহ আমাদের পীর মুর্শিদ হযরত ওলাদা আহমদ বরকাতুহুম আল্লাহ পাক যে চতুর্মুখী আসমানি যোগ্যতা দান করেছেন, সুবহানাল্লাহি ও বিহামদিহি। আমার ভাইরা, এই যুগের মুসলমান ভাইদের জন্য, এই যুগের মুসলমানদের জন্য, আমাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসমানি এক বিশেষ নিয়ামত। হ্যাঁ, আমরা এখানে আমাদের পুরানা আকাবিরের আদর্শ পাইতেছি, যা হাকিমুল উম্মতের মাঝে বিরাজমান ছিল, যা রশিদ আহমদ গাঙ্গুহির মাঝে বিরাজমান ছিল, আমাদের পুরানা আকাবিরদের আদর্শ তরবিয়ত মহাব্বত আলহামদুলিল্লাহ আজকের শত বছর পরেও আমরা ঢালকানগর হজরতের মাঝে শতভাগ পাইতেছি, কোন অংশে কম পাইতেছি না। কি বলেন, ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ এত বড় শায়খে কামেল আল্লাহ মিলাইছেন। ওই যে হযরত শাহ আব্দুল ইউনি ফুলপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, যেটা আগে বললাম যে এই যুগে যদি কোনো খাঁটি কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে কারো সম্পর্ক হয়ে যায়, আল্লাহ সম্পর্ক জোরবার তৌফিক দেন, তাহলে তো সে এই দুনিয়াতে জান্নাতের চেয়ে বড় নিয়ামত পেয়ে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এত বড় শাইখে কামেল মিলাইছেন। বাস কদর করি, হ্যাঁ, নিজেকে গড়ার চেষ্টা করি, শাইখের সিহাতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি, আরামের জন্য দোয়া করি, এবং তার বিভিন্ন যত দিনই কাজ আছে সব দিনই কাজগুলির মধ্যে আমরা যত সম্ভব অংশগ্রহণের চেষ্টা করি। ইনশাআল্লাহ এতে আমাদের ফায়দা হবে, আমাদের লাভ হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। আল্লাহ,
আমরা এখন মাগরিবের নামাজের প্রস্তুতি নেই, ইনশাআল্লাহ মাগরিবের পর হযরত ওয়ালাদ আহমদ বরকাতুহুমের বিশিষ্ট খোলাফায়ে কেরামের থেকে আমরা আবার বয়ান শুনব।
শেষ দিনে একবার والله الذي لا إله إلا هو عالم الشرك والنور والله الذي لا إله إلا هو الحي القيوم السلام العزيز جل المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم
বিসমিল্লাহ সহ সূরা ইখলাস ফালাক নাস তিন তিনবার
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু
بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي تنبر
بسم الله على ديني ونفسي وولدي وأهلي بسم الله على ديني ونفسي وولدي ومالي بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تنبر
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء
اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك شبر
اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك وبفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك وبفضلك عمن سواك
فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز شبر
فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز
عبد السلام سمعني سيد الاستغفار
ما شاء الله كان ما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله.
دعاء أبو الدرداء رضي الله تعالى عنه.
اللهم انصر بلا إله إلا أنت ما شاء الله كان ما لم يشاء ولا حول ولا قوة إلا بالله.
আপনি ঘোষণা দেন
মাসিক ইস্তেমার কার্যক্রম আসরের পর থেকে শুরু হয়ে গেছে। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহী বয়ান পেশ করবেন আমাদের হযরত ওয়ালা দামাদ বরকাতুহুমের বিশিষ্ট খলিফা হযরত ওয়ালা দামাদ বরকাতুহুমের মেজো জামাতা জামিয়া হাকিম উম্মতের ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মুঈনউদ্দিন সাহেব দামাদ বরকাতুহুম।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين امنوا اشد حبا لله صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب او كما قال عليه الصلاه والسلام معزز محترم حاضرين حضرت والا کراچی رحمت اللہ علیہ بولتن এই জামানায় যে ব্যক্তি কোন সাচ্চা আল্লাহ ওয়ালার সোহবত প্রাপ্ত হলো ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে এই নিয়ামত এই সোহবত অনেক বড় রাব্বুল আলামিনের ফজল এবং করম। ইহা তার জন্য রাব্বুল আলামিনের পক্ষ হতে আজিমুশান নিয়ামত। হুজুরুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাই বলতেন তিনার শেখ এ কথা বলে কেঁদে দিতেন যে আমাকে যদি রব্বুল আলামিন কাল কেয়ামতে বলে যে হে আব্দুল গনি আমি তোমাকে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবীর মতো এক পীর দিয়েছি তুমি তার কি হক আদায় করেছ, এ কথা বলে কাঁদতে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই জামানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা দান করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিসবত মা আল্লাহর খাস দৌলত দান করেছেন, এই দৌলত আমার ইন্তেকালের পর হযরত মাওলানা আব্দুল মতিনের দিকে মুন্তাকিল হয়ে যাবে। কত বড় সুসংবাদ! হযরতুল্লাহ করাচি হযরতকে এতটা স্নেহ করতেন, এরকম একবার হযরতুল্লাহ করাচি গিয়েছিলেন তো হযরতুল্লাহ করাচির যে খাস কুরসি যেটা বসে তিনি বয়ান করতেন আমাদের হযরতকে লক্ষ্য করে বলেন যাও আমার এই কুরসির উপর তুমি বসে পড়ো। এটা এই কথার দিকে ইঙ্গিত ছিল যে রব্বুল আলামিন আমার দ্বারা সুলুক এবং তাসাউফের যে বিশাল খেদমত নিচ্ছেন ইনশাআল্লাহ একদিন আমি থাকব না, তো আমার এই খেদমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হযরত ওয়ালা দামাত বারাকুম দামাত বারাকাতুহুম দ্বারা নেবেন, এদিকে ইঙ্গিত ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের কদর করার তৌফিক দান করেন। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির নিকট একবার তিনার এক বিশিষ্ট খলিফা নিজের হালাত শুনাইতেছিলেন। আমাদের হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম এবার উমরার সফর করে এসে প্রথম দিনই এই ঘটনাটা শুনাইতেছিলেন। তো হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহির সেই বিশিষ্ট খলিফা হযরতুল্লাহ করাচিকে বলছিলেন যে হযরত কখনো কখনো ইয়াদে ইলাহিতে এতটা মশগুল হয়ে যায় রব্বুল আলামিন এমন কাইফিয়াত দান করেন যে পৃথিবীর কিছুই ইয়াদ থাকে না, সব কিছু ভুলে যায়। এমনকি শায়খ শায়খের কথাও ইয়াদ থাকে না। হজরতুল্লাহ করাচি একটু চুপ ছিলেন, তারপরে বললেন, দেখো তোমার এই জাওক এটা আকরাব ইলা সুন্নাহ না। এরপরে হজরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো নামাজ যেটা যাকে আসসালাতু মিরাজুল মুমিনিন বলা হয়েছে, সেই নামাজে রব্বুল আলামিন নামাজের যে তাশাহুদ, যে তাশাহুদ আমরা পড়ি আত-তাহিয়াতু লিল্লাহ, এই তাশাহুদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীর প্রতি সালামের কথা বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো নামাজ যেটা মিরাজ, সেই নামাজের ভিতরও রসুলকে রসুলের প্রতি সালামের কথা বলেছেন, পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, এই যে রসুলের সাক্ষ্য দেওয়া, রসুলের প্রতি সালাম করা, তো এই সব কিছু থেকে হজরতুল্লাহ করাচি বললেন এটাই প্রমাণিত হয় যে রব্বুল আলামিন এখানে তালিম দিচ্ছেন, যেই মুহসিন, যে রসুলের কারণে তোমরা আমার আল্লাহর পরিচয় পেয়েছো, আমার বন্দিগি শিখেছো, তো সেই রসুলকে ভোলা যাবে না। অনুরূপ ভাবে যে শায়খ আল্লাহ ওয়ালা দ্বারা আল্লাহর পরিচয় পাচ্ছ, নিজেরা মুত্তাকি হতে পারছ, সেই শায়খকে বলা এটা আকরাব ইলা সুন্নাহ না। তো যে শায়খ আল্লাহ ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মাপের আল্লাহ ওয়ালা এবং শায়খ আমাদের দান করেছেন, এজন্য শায়খের জন্য দোয়া করা, শায়খের সিহাতের জন্য খুব বেশি বেশি দোয়া করা। হজরতুল্লাহ সেদিন শুনাইতেছিলেন যে একবার হজরতজি হজ করে সরাসরি করাচিতে চলে গেলেন বাংলাদেশে আসার আগেই, পরে গিয়ে সাক্ষাতের পর হজরতকে বললেন, হজরত এই সফরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত সব ইবাদাত করার তৌফিক দিয়েছেন আমি সবটা আমার শায়খের জন্য হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলার কাছে পেশ করছি, আল্লাহ আমার এই সব ইবাদাত আমি আমার শায়খের জন্য হাদিয়া পেশ করতেছি। তো এই তো আমাদের আকাবেরদের এই হালাত, নিজেরা নিজের ইবাদাত বন্দেগি সবটা শায়খের জন্য নজরানা পেশ করতেছেন। পরে হজরত একটা দামি কথা বলছেন যে দেখো যারা এমন হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নজরানা হাদিয়া পেশ করনে ওয়ালা, এরকম আল্লাহ তাআলার হাজার হাজার বান্দা তৈরি করে দেন, যে আজকে শায়খের জন্য এইভাবে হাদিয়া পেশ করছে, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা তৈরি করবেন যারা সেই নিজের শায়খের জন্য এইভাবে হাদিয়া পেশ করবেন। তো শায়খের জন্য হাদিয়া পেশ করা, শায়খের মহাব্বত, এটা একজন সালেকের জন্য অনেক বড় নিয়ামত, সালেকের তারাক্কির জন্য অনেক বড় জরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আমাদের শায়খের জন্য এরকম বেশি বেশি নাফেল ইবাদত এরকম হাদিয়া পেশ করার তৌফিক দান করেন। তো হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন এই জামানায় কোন আল্লাহ ওয়ালার সোহবত যে প্রাপ্ত হলো সে অনেক বড় নিয়ামত পেয়ে গেল, অনেক বড় নিয়ামত পেয়ে গেল। এই নিয়ামতের শুকর গুজারি কি? হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন এই নিয়ামতের শুকর গুজারি হলো যে শায়খের তালিমাত, শায়খের মানসা অনুযায়ী চলা এবং রব্বুল আলামিনের সকল নাফরমানি ছেড়ে দেওয়া, সব ধরনের গুনাহ থেকে ছেড়ে দেওয়া, নিজেকে পাক সাফ বানানো। এই দলিল হিসাবে হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহি আলাইহি আয়াত পেশ করেছেন যে ওলাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদিরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ, যে রব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন যে আমি সাহাবায়ে কেরামদের জামাতের প্রতি লক্ষ্য করে যে তোমাদেরকে আমি বদরে সাহায্য করেছিলাম, ওয়া আনতুম আযিল্লা, অথচ তোমরা বড় কমজোর ছিলে, তো কমজোরির উপর আমি তোমাদেরকে বিজয় দান করেছি, এত বড় ফাতা দান করেছি, এত বড় বিজয় দান করেছি, আমি তোমাদেরকে নুসরত করেছি, তো এর হক কি? যে ফাত্তাকুল্লাহ, এখন বাস আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তো এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এখন সেই নিয়ামতের শুকরিয়া শুকর গুজারি হলো যে নিজে দিলকে পাক সাফ বানানো, শায়খের তালিমাতের উপর আমল করে শায়খ যেন দেখে দিল খুশ হয়ে যান, শায়খের অন্তর থেকে দোয়া আসে যে আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চা মাশাআল্লাহ সে পাক সাফ জিন্দিগি ওয়ালা, এটা হবে সবচেয়ে বড় শায়খের এরকম এই সোহবতের শুকরগুজারি শায়েখের সবচেয়ে বড় কদর এটাই হবে যে নিজে পাক সাফ আল্লাহ ওয়ালা হয়ে শায়েখকে দেখিয়ে শায়েখের দিল খুশ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো সোহবত পৃথিবীতে যত মানুষ বলেছেন সব রিজাল দ্বারাই তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যে সাহাবী একবার বসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের হালতে দেখেছেন, কোন নামাজ রোজা কোন ইবাদতের তৌফিক হয় নাই, তো এই সোহবতওয়ালা সাহাবীর দাম এত যে তামাম দুনিয়ার সমস্ত মাশায়েখে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শেখুল হাদিস, তামাম এরকম তাবিঈন তাবি তাবিঈন সকলের আমাল যদি এক পাল্লা রাখা হয়, ওই সামান্য অল্প কিছুক্ষণ সোহবত প্রাপ্ত সাহাবীর মর্যাদার সমকক্ষ হবে না। সোহবত এত দামি জিনিস, এত দামি জিনিস। এজন্য ভাই আল্লাহওয়ালাদের এই সোহবতে বসতে পারা এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহির এক মুরিদ ছিলেন, তিনার ভিতরে গোসা কিছুতেই খেপে যাওয়া রাগ করা এই আদাত ছিল। শায়েখকে হালাত জানালেন, তো হযরত বললেন যে তুমি যে ফুলা জায়গায় আমার এক খলিফা আছে তো তার সোহবতে বসো। কিছুদিন শায়েখের নির্দেশে সেখানে বসলেন। বসার পরে কয়েকদিন পর তিনার ওই হালাত যেটা আগে ছিল সেটা কমতে ছিল, এক পর্যায়ে একেবারেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ এসে গেল। তিনি শায়েখকে বললেন, হজরত আলহামদুলিল্লাহ হজরতের সোহবতের উসিলায় আমার তো এখন আগের যে হালাত ছিল সেটা এখন নাই, সম্পূর্ণ নিয়ন্ত্রিত, গোসার সেই কাইফিয়াত এখন আমার নাই। বাকি আশ্চর্যের বিষয় হলো হজরত তো আমাকে কখনো কোনো নসিহত করেন নাই, কোনো কোরআনে করিমের আয়াত বা হাদিস শরীফ দ্বারা আমাকে পড়ে তালিমও করেন না, আমি শুধু বসেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সব পূর্ণ এই যে বদ অভ্যাস ছিল সেটা থেকে তো আমি পূর্ণ পাক সাফ হয়ে গেছি। তখন হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দেখো আমার এই মুরিদ খলিফা ওনার ভিতরে বুরুদবারি সহনশীলতা এটা অনেক বেশি, তার এই সিফাত তার এই গুণ তুমি তার সোহবতে বসার কারণে তোমার অজান্তে তার সিনা হতে তার দিল থেকে তোমার দিলে সেটা এরকম আসতেছিল, তো সেই তার সোহবতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই বদমেজাজি অনর্থক গোসা হওয়া থেকে পাক সাফ করে দিয়েছেন। তো সোহবত আজীব জিনিস, বড় দামি জিনিস, বড় কিমতি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক সোহবত দান করেন। তো ভাই শায়েখের মহাব্বত, শায়েখের সোহবত, শায়েখের মহাব্বত এটা বড় দামি জিনিস। হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন মহাব্বত এই শব্দটাই আজীব, মহাব্বত এটা দুই ঠোঁট একসাথ করা ছাড়া উচ্চারণ করাই সম্ভব না, হাজার বার যদি চেষ্টা করা হয় লক্ষ বার চেষ্টা করা হয় ঠোঁট মিলানো ছাড়া এই শব্দ এটা বলা যাবেই না। শব্দটাই এত বরকতওয়ালা, এত মজাদার যে সে এরকম দুই ঠোঁট মিশানো ছাড়া উচ্চারিত হবেই না। হযরতুল্লাহ করাচি বলেন, ওয়া যে সকল আল্লাহওয়ালা, যে সকল আল্লাহওয়ালা, যে সকল আল্লাহর বান্দারা আল্লাহকে মহাব্বত করে, আল্লাহর রসুলকে মহাব্বত করে, মাশায়েখে কেরাম আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করে, তো এই মহাব্বতের উসিলায় ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই মহাব্বতকারীকে সকল আল্লাহওয়ালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মাহশার করবেন। আল মারউ মা মান আহাব্বা। তো মহাব্বত আজীম, আজীম শান এক নিয়ামত। এজন্য শায়েখের মহাব্বত, বেশি বেশি শায়েখকে মহাব্বত করা, শায়েখের জন্য দোয়া করা, শায়েখের জন্য এরকম ইবাদত করে আল্লাহ তাআলার কাছে হাদিয়া পেশ করা, এতে ইনশাআল্লাহ সালেকের এরকম জিন্দগির ভিতরে আজিমুশান বারাকাত এবং রব্বুল আলামিন আজিমুশান তারা কি দান করবেন। হযরত আলা করাচি রহমতুল্লাহি আলাই সালিহীন আল্লাহওয়ালা ওনাদের সাথে মহাব্বতের যে কি সব বারাকাত এর অসংখ্য ঘটনা বিভিন্নভাবে হযরত আলা বয়ান করেছেন, বুঝিয়েছেন। সেই মাওয়াইজে দর্দে মহাব্বতে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির ঘটনা নিয়ে এসেছেন, যিনি বালখের বাদশাহী আল্লাহর জন্য ত্যাগ করেছেন। সেই নিশাপুরের জঙ্গলে 10 বছর লাগাতার রব্বুল আলামিনের ইবাদতে মশগুল ছিলেন। এই দেওয়ানা একবার এরকম রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দেখেন এরকম এক বড় খানদানের এক যুবক অধিক মাত্রায় মদ পান করে বেহুশ হয়ে রাস্তার পাশে শুয়ে আছে। এতটা পান করেছিল যে বমি হয়ে গেছে, মুখের উপর মাছি ভনভন করে উঠছে। এই দৃশ্য দেখে তিনার দয়া হলো যে হায়, আমার মাওলার এক বান্দা সে ভুল করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই মহাব্বত করে কাছে গেলেন, তিনাকে এরকম নিজের কোলে তুলে নিলেন, মুখ পরিষ্কার করে দিলেন, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলেন। পানির ছিটা পেয়ে ওই যুবক হুশ ফিরে পেল। হযরতকে দেখে তিনি এরকম ভয় পেয়ে গেলেন যে নিশাব, যিনি এরকম বলখের বাদশাহ ছিলেন, আল্লাহর জন্য বাদশাহী ত্যাগ করে দিয়েছেন, এত বড় আল্লাহ ওয়ালা, তিনি আমি গুনাহগার, আমি পাপীকে কোলে তুলে এইভাবে আদর করছেন। বললেন, হযরত আমরা তো এতদিন জানতাম আল্লাহ ওয়ালারা গুনাহগারদেরকে ঘৃণা করেন, কিন্তু আজকে আমার এই যে ধারণা পাল্টে গেল যে আপনারা আমাদের মতো গুনাহগারদেরকে এতটা ভালোবাসেন, মহাব্বত করেন। হযরত আপনি সাক্ষী থাকেন, আমি জীবনে আর কোনো দিন এই শরাব পান করব না, মাওলায়ে পাককে নারাজ করব না। এক কিছুক্ষণ পরেই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই কাশফের মাধ্যমে দেখতে পেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আজকে সবে মাত্র যে লোকটা যুবক শরাব থেকে তওবা করেছে, সে আউলিয়াদের বড় মাপের আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া সিদ্দিকিনের যে মর্যাদা, যে মাকাম, সেখানে তাকে অনেক উঁচু স্তরের এরকম সম্মান দান করেছেন। তিনি বিষয়টা একটু প্রিয়ার নিকট মুশকিল মনে হচ্ছিল যে মানুষ কত মুজাহাদা করে, কত ত্যাগ স্বীকার করে আল্লাহর জন্য, এরপর রব্বুল আলামিন তারা কি দান করেন। এই লোক আজকে মাত্র তওবা করলো, রব্বুল আলামিন তাকে আউলিয়া কেরামের বড় এরকম মাপের মর্যাদা তাকে দান করেছেন। তো রাত্রিবেলায় খাবে রব্বুল আলামিনের সাথে এরকম ভাবে রব্বুল আলামিনের, হ্যাঁ খাবে রব্বুল আলামিনকে দেখে প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, এই যুবক আজকে মাত্রই তওবা করলো, সে এত বড় মাকাম কিভাবে পেল, এত বড় মর্যাদা সে কিভাবে পেল? রব্বুল আলামিন বললেন যে হে ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আমার জন্য বড় ত্যাগ স্বীকার করেছ, বাদশাহী ছেড়েছ, জঙ্গলে জঙ্গলে জীবন কাটিয়েছ, অনেক কুরবানি আমার জন্য করেছ, তো তুমি, আমি রব্বুল আলামিনের এক বান্দা, আমার খাতিরে আমার বান্দাকে স্নেহ করেছ, তার মুখের মাটি ভূমি পরিষ্কার করেছ, তো আমি রব্বুল আলামিনের খাতিরে তার প্রতি তুমি শফকত করেছ, মহব্বত করেছ, তার মুখ মুছে দিয়েছ, তো আমি তোমার খাতিরে আমি রব্বুল আলামিন তার সিনাকে ধুয়ে মুছে পাক সাফ করে দিয়েছি। তো হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাই এই ঘটনা বর্ণনা করে বলেন যে মাশায়েখে কেরাম আল্লাহওয়ালারা অনেক মুজাহাদা করেন, অনেক ত্যাগ স্বীকার করেন, আল্লাহর জন্য বড় বড় কুরবানি পেশ করেন, তো যে সকল সালেক, যে সকল ভাগ্যবান আল্লাহর বান্দারা, সে আল্লাহওয়ালাদের সাথে জুড়ে যায়, তাদের সাথে মিশে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাশায়েখে কেরামের একরামে তিনাদের খাতিরে এদেরকে এরকম বড় বড় নিয়ামত দ্বারা তাদেরকে এরকম পুরস্কৃত করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের পীর ও মুর্শিদ দামত বারাকাতুহুমের সোহবতের কদর করার তৌফিক দান করে।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহী বয়ান পেশ করবেন জামিয়া হাকিমুল উম্মতের সম্মানিত ওস্তাদ হাদিস এবং ফতোয়া বিভাগের দায়িত্বশীল ওস্তাদ হযরত আলা দামত বারাকাতুহুর বিশিষ্ট খলিফা মুফতি ইমদাদুল্লাহ সাহেব দামত বারাকাতুহু।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হুকুম হয়েছে কিছু কথা বলার, তো আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম এই আয়াতের তাফসীরে শেখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তাকি ওসমানী সাহেবদাওয়াত বরকাতুম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুটি নির্দেশ দিয়েছেন। তো এই কথা বলার পর তিনি বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের নিজাম হচ্ছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নির্দেশ দেন, হুকুম করেন কোনো বিষয়ের, তখন সাথে সাথে সেই বিষয়টি কিভাবে আসানির সাথে সহজে সেই হুকুম পালন করা যায় সেই পদ্ধতিও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন। তো প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে খেতাব করে বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। তো মুমিন তার জীবনে বিভিন্ন সময়ে গাফলতের কারণে, উদাসীনতার কারণে এই তাকওয়া তার ছুটে যেতে পারে, তাকওয়ার উপর পুরোপুরিভাবে সে অটল না থাকতে পারে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আসান নুসখা বাতিয়ে দিয়েছেন, উপায় বাতিয়ে দিয়েছেন যে ওয়াকুনু মাআস সাদিকিন, যে তোমরা হয়তো পুরোপুরিভাবে তাকওয়ার উপর চলতে পারবে না, কিন্তু যদি তোমরা একটা বিষয়ের উপর আমল করো তাহলে তাকওয়ার উপর চলা তোমার জন্য সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিনের সাথে থাকো। কোরআনে মজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিকিনের সংজ্ঞাও দিয়ে দিয়েছেন, কারা সাদিক। লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহি, লম্বা ঈমান, আমল সালেহ, বিভিন্ন আমল সালেহ এবং গুনাহ থেকে পরহেজ করার কথা বয়ান করার পর বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলেন সত্যবাদী। অর্থাৎ সিদক তিন প্রকার, সিদকুল কৌল, সিদকুল আমল, সিদকুন নিয়া, যাদের নিয়ত সঠিক, যাদের কাজ সঠিক, সঠিক যাদের কথাবার্তা সঠিক, তারাই হল প্রকৃতপক্ষে সাদিক। তো আমরা যদি তাকওয়ার উপর চলতে চাই তাহলে আমাদেরকে সাদিকিনদের সঙ্গ লাভ করতে হবে, সহবত উঠাইতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া উপর, তাকওয়ার জিন্দিগি যাপনের জন্য একটা নুসখা বাতিয়ে দিয়েছেন সহজ। এই সহবত সাদিকিন, সাদিকিনের সহবত, এটা সাহাবা একরামদের জীবন থেকে চলে আসছে। সাহাবা একরাম তারা একটু আগে হুজুর বয়ান করছিলেন যে সোহবতের দ্বারাই সবকিছু হয়, এই জন্য বলা হচ্ছে যে সোহবতু মুআসিরা, সোহবত আসর করি, আসর করি সোহবত ব্যর্থ হয় না, সোহবতের দ্বারা মানুষ মুতাআসির হয়। তো এই সোহবতের মাধ্যমে এক একজন সাহাবা একরাম কত বড় দামি হয়েছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লা তাসুবু আসহাবি ওয়ালাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফাহু, যে তোমরা আমার সাহাবা ইকরামদের গালি দিও না, তাদের সমালোচনা করো না। তার কারণ তোমরা যদি পড়ো বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও, তাহলে আমার সাহাবীদের এক মুদ খাবার অথবা তার অর্ধেক খাবার দান করার সমতুল্য তোমাদের আমল আমল হবে না। সাহাবাদের দ্বারা এত বড় দামি হয়েছেন, সাহাবা একরামের পরে কেয়ামত পর্যন্ত যত বুজুর্গ, যত বড় বুজুর্গই আসবেন, আসবে না কেন, আসুক না কেন, তাদের কেউই সাহাবা একরামের একজন আদনা মর্তবার দিক থেকে, ইলম এর দিক থেকে, আমলের দিক থেকে একজন আদনা সাহাবীর মর্তবার কাছাকাছি হতে পারবে না। শুধু একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর যে যিনি দেখেছেন ইমানের সাথে এবং ইমানের সাথে ইন্তেকাল করেছেন তার মর্তবা এত বড়। তো এত বড় দামি বানিয়েছে একমাত্র সহাবতে, সহাবতের দ্বারাই এত বড় দামি হয়েছেন। এমনি ভাবে সাহাবা একরাম অনুসরণ করে করে তাবিনরা দামি হয়েছেন। তাবিন সাহাবা একরামের পরের মর্যাদা হচ্ছে তাবিন, তারপরে মর্যাদা তাবে তাবিন, তারা সহাবতের মাধ্যমে দামি হয়েছেন। বিশিষ্ট তাবি মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, তিনি একজন জলিল কদর তাবি ছিলেন এবং তার সমসাময়িক একই তবকার কিবারে তাবিন মধ্যে আরেকজন তাবি ছিলেন কাসিম ইবনে মুহাম্মদ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি কাসিম ইবনে মুহাম্মদ। তো বলছিলাম যে সোহবতের দ্বারা, অনুসরণের দ্বারা মানুষ কত দামি হয় এবং অনুসরণটা সাহাবায়ে কেরাম তাবিন কতটা বেশি গুরুত্ব দিতেন অনুসরণ, সোহবত, ইত্তেবা। তো কাসিম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি একই পর্যায়ের তাবি ছিলেন, কিন্তু তিনি যতদিন পর্যন্ত তার সেহাত দিয়েছে, তার শরীর স্বাস্থ্য কুলিয়েছে, তিনি ততদিন পর্যন্ত প্রত্যেকটা হজে কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সাথে থাকতেন এবং প্রতিটা নকল হরকত ফলো করতেন, খেয়াল করতেন কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কিভাবে খানা খাচ্ছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে ঘুমোচ্ছেন, কিভাবে জাগ্রত হচ্ছেন, প্রত্যেকটা বিষয় খেয়াল করতেন এবং ওনার মতো করার চেষ্টা করতেন। কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যা করতেন সবকিছু ওনার অনুকরণ করতে চেষ্টা করতেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। পরে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, বার্ধক্যে উপনীত হন, আর নিজে হজ করার সামর্থ্য তার নাই, তখন তিনি একজন লোক নিজের পক্ষ থেকে হজে পাঠাতেন, বলতেন যে তুমি দেখবে যে তিনি কি কাজ কি কি করেন, তার নকল হরকত, হারাকাত, সাকানাত, তার ঘুম, নিদ্রা, আহার, কথাবার্তা সব কিছু দেখবে এবং এগুলো তুমি আমার কাছে পৌঁছাবে। এত বড় গুরুত্বের সাথে তাবেইনরা একজন এহাম তবকার, একই তবকার দুজন তাবি একজন আরেকজন এতটা অনুসরণ করছেন, এই অনুসরণের মাধ্যমেই তারা অনুসরণীয় হয়েছেন। আমাদের হযরত ওয়ালা দামত বারাকাতুহুম একটা কথা বলেন হযরতের মালফুজ, যে অনুসরণকারী অনুসরণীয় হয়। আমি যদি নিজে মুত্তাবা মাতবু হতে চাই তাহলে আমার আগে ইত্তেবা করতে হবে, আমাকে তাবি বলতে হবে। এবং বলেন যে শিক্ষার্থী শিক্ষক হয়, অনুসরণকারী অনুসরণীয় হয়, শিক্ষার্থী শিক্ষক হয়। হযরত ওয়ালা দামত বারাকাতুহুমের মালফুজ এটা। তো এভাবে আমাদের আকাবের আসলাফ যারাই বড় হয়েছেন, যারা অনুসরণীয় হয়েছেন, সবাই ইত্তেবার মাধ্যমেই অনুসরণীয় হয়েছেন, বড়দের অনুসরণ করেছেন, তারপরে তিনি অনুসরণীয় হয়েছেন। এবং এতটা অনুসরণীয় হয়েছেন যে প্রত্যেকটা কথা কাজে তিনি অনুসরণ হয়েছেন। মালফুজাতে হাকিমুল উম্মত যদি আমরা পড়ি এবং আমরা সেখানে দেখা যায় যে থানুরতুল্লাহ আলী একটা কথা বলেছেন, একটু রসিকতা করেছেন, একজন এসে একটা তাবিজ চেয়েছে, তো হযরত তাকে কি বলেছেন, খানা খাওয়ার সময় তিনি কি বলেছেন, হাঁটার সময় কি কি বলেছেন, মানে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নড়াচড়া ওখানে লিপিবদ্ধ আছে। তো শুরুতে মনে হতো আমার যে এটা বুঝি আবার এখানে মানে লেখার বিষয় হলো যে সব কিছু এখানে লেখা আছে। আশরাফুস সাওয়ানি যদি পড়া হয় সেখানে দেখা যায় যে মনে হয় যে এখানে এমন ভাবে লেখা হয়েছে হযরতের জীবনীকে যেন স্বয়ং আমি নিজেই থানুরতুল্লাহ আলী মজলিসের মধ্যে উপস্থিত আছি, সচক্ষে থানুরতুল্লাহ আলীকে দেখতেছি, তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা নড়াচড়া উঠা বসা এভাবে সেখানে লিপিবদ্ধ আছে। তো তারা যে তাদের প্রত্যেকটা নকল হরকত যে সেখানে লিপিবদ্ধ আছে, অনুসরণ এগুলো লেখা হয়েছে কেন, আমরা যে অনুসরণ করতে পারি। অনেকে খানার সময় কথাবার্তা বলে না, আবার অনেকে অনেক বেশি কথাবার্তা বলে, তো এখানে আসলে কোনটা সঠিক, আমি হাঁটার সময় কিভাবে হাঁটবো, কোন দিকে তাকিয়ে হাঁটবো, আমার পাশে যে আসে তাকে আমি কোন দিকে রাখবো, তো প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নকল হরকত সেখানে আমাদের অনুসরণীয় আছে। এই জন্য আমাদের আকাবের আসলাফের যারা যাদের জীবনী রচিত হয়েছে সবার জীবনী গ্রন্থের মধ্যে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো উল্লেখ করা আছে। এগুলো এত বেশি তারা অনুসরণ হয়েছে, তাদের সকল নকল হরকত এখানে লিপিবদ্ধ হওয়ার হয়েছে এবং তারা সকল ক্ষেত্রেই অনুসরণীয় হওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা নিজেরা অনুসরণ করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাত, এমন এক সত্তা আমাদের সহবত উঠানোর জন্য আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। আসলে হযরত সম্পর্কে বলার জন্য তো তাকে তো চিনতে হবে, তো সব মানে কিছু বলার হিম্মত তখনই হবে এবং তারাই বলতে পারবেন যারা হযরতকে ভালো করে চিনেন, এবং চিনার জন্য যোগ্যতা লাগবে। তো এখানে হযরত ওয়ালা দামাত বারাকাতুমের সম্পর্কে কিছু বলাকে নিজের দুঃসাহস মনে হয় এবং হযরত মাওলানা মুফতি তাকি উসমান দামাত বারাকাতুম নিজের বাবার সম্পর্কে একটা কিতাব লিখেছেন, মেরে ওয়ালিদ মেরে শেখ। হযরতের বাবার ইলমি যৌক, আমলি যৌক, ফিকহি যৌক এবং আদাব আখলাক কারামাত এবং মুআমালা সব বিষয় সেখানে উল্লেখ করা আছে। তো তিনি শুরুতে বলেছেন যে হযরত সম্পর্কে কিছু বলা, বাবা জান ওয়ালিদ সাহেব সম্পর্কে কিছু বলা ছোট মুখে বড় কথা হয়ে যায়, কিন্তু কিছু কথা একজন আদনা তালেবে ইলমানা হাইসিয়তি কিছু কথা তো বলাই যায়। তো আমাদের যেটা আগে আরজ করা হলো যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে, তো আমাদের হযরত আল্লাহ দাম বারাকাতুম এক কথায় জামিউল কামালাত আল ইলমিয়া ওয়াল আমালিয়া আল দ্বিনিয়া ওয়াদ দুনিয়াবিয়া সব ক্ষেত্রেই জামিউল কামালাত, জীবনের প্রত্যেকটা অঙ্গনে প্রত্যেকটা অধ্যায়ে তাকে তিনি অনুসরণীয়, পূর্ণাঙ্গ অনুসরণীয়, যে কোনো অধ্যায় ধরেন। তো আমি হযরত ওয়ালা দাম বারাকাতুমের কাছে এবং হযরত ওয়ালা দাম বারাকাতুম কাছে আসার সাহাদাত সৌভাগ্য হয়েছে মাত্র 2 বছর। তো এই 2 বছরে হযরত ওয়ালা দাম বারাকাতুমকে যেভাবে দেখেছি এবং যতটুকু বোঝার চেষ্টা করেছি এগুলো আমি বিভিন্ন সময় নোট করতাম। তো নোট করে করে একটা একটা ফিরিস্তি তৈরি হয়েছে, বড় ফিরিস্তি। তো এগুলো বলার কিভাবে বলতে হয় এবং কিভাবে এগুলো আরজ করলে সুন্দর হয় এবং এটা আরজের আদাব কি সেটাও তো জানা নেই, তবে কিছু মুজাকারা তো করা যায়। তো হযরত ওয়ালা দামাত বারাকাতুমের প্রথম বিষয় যে ইলমি যৌক, তো ইলমি যৌক সম্পর্কে তো অনেক কিছুই বলা যায় কিন্তু এগুলো তো আমাদের নিজেদের বলারও মতো হিম্মত হয় না। তবে দু একটা বিষয় ইলমি যৌক এটা লম্বা ফিস আছে, এটা বাদ দিয়ে যদি আমরা আমলি যৌক যদি আমরা নিজেরা খেয়াল করি তাহলে এখানে বিক্ষিপ্তভাবে কিছু কথা বলা যায়। যেমন দেখেন প্রথমে একটা কথা বলি যে হযরতের আদাবে জিন্দেগি, আদব। হযরত ওয়ালা দাম বারাকাতুমকে আমি দেখেছি যে হযরত ছোট্ট একটা বিষয় যে হযরত ওয়ালা দাম বারাকাতুম অসুস্থ, হাঁটুর ব্যথা, কিন্তু হযরত ওয়ালা দাম বারাকাতুমকে দেখেছি যে বুখারী শরীফের দর্সের মধ্যে হযরত পুরো দর্স একেবারে তাসাউস সুরতে চেয়ারও বসেন না, দর্সের মধ্যে চেয়ারে বসেন না। হযরত দাওয়াতুম নিজে একা চলতে পারেন না, লাঠির সাহারা নিতে হয়, আরেকজনের সাহারা নিতে হয়, সেখানে চেয়ারও না বসে পুরো দর্স তাসাউদ সুরতে বসেছেন, পুরো দর্স একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমার আজীব লাগে যে কিভাবে সম্ভব হয়, এবং এই যে একটা দর্সের আদব এবং দর্স শুরু করার আগে দর্শ শুরু করবেন খুতবা পড়ছেন তখন হযরতের কাইফিয়তটা দেখার মতো কাইফিয়ত, কতটা তাওয়াজুর সাথে, কতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এর দর্শ দিবেন, কতটা আজিম ও শান তাওয়াজুর মানে জোর হয় সেটা বলার আমরা যারা নিজেরা সচক্ষে দেখেছি তারা বলতে পারবেন, কতটা তাওয়াজু এবং কতটা আদব পুর কাইফিয়ত হয় সেটা না দেখলে আসলে এটা বলে বোঝানোর মতো না। এবং হযরত আলা দামাত বারাকাতুমকে দেখেছি যে হযরত দরস যখন দেন তখন বিভিন্ন সময় বেসাখতা কান্না করতে থাকেন, এই কান্নাটা ভিতরে আল্লাহর মহাব্বত আজমত, ওয়াহির মহাব্বত আজমত, উলুমে শরিয়ার মহাব্বত আজমতের কারণেই আসে। এটা কোনো তাকাল্লুফান আসবেই না জীবনে, এবং চোখের পানি একদম বেসাখতা চলে আসে। এই সম্পর্কে আসলে এটা বড়দেরই গুণ। এই সম্পর্কে একটা ঘটনা যে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, তিনি আইয়ুবে সাখতিয়ানি রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস নিবেন কি নিবেন না এই ব্যাপারে তারাদ্দুদে ছিলেন। জানতেন, অনেক বড় উনি মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, তো বারবার হজে যান, বিভিন্ন সময় হজে একবার দুইবার তিনবার হজের মধ্যে দেখা হয়েছে, কিন্তু তার কাছে হাদিস নিচ্ছেন না। বলছেন যে আমি নিজে সচক্ষে, যেহেতু ওই সময় যাচাই বাছাইয়ের ব্যাপার ছিল, নিজের যাচাই বাছাই করে আমি শুনেছি উনি ভালো, কিন্তু আমি আমার নিজেরও একটু যাচাই বাছাইয়ের ব্যাপার আছে। তো তিনি পিছনে পিছনে লেগে থাকতেন যে হজরতকে দেখব। তো একবার দেখলেন যে আইয়ুবে সাখতিয়ানি রহমতুল্লাহ আলাই জমজমের পারে, হজের মধ্যে জমজমের কূপের পারে বসে আছেন, আর ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরা তার সামনে করা হলো, আর তিনি হাউমাউ করে কান্না শুরু করলেন। এত বেশি কাঁদছেন, এত বেশি কাঁদছেন, তো বলছে যে কাঁদতে আছেন, আশেপাশে যারা উপস্থিত ছিল সবাই উঠে চলে গেছে, এবং যারা বসা ছিল তারা সবাই মানে বলছে হাত্তা ইয়ারহামাহুজ জুলাসাহুজ, যারা এখানে বসা ছিল সবাই, আরে লোকটা এত বেশি কান্না করছে, এত দয়া আসে এসে পড়েছে। তখন আমার কাছে দিল মনে হচ্ছে না লোকটা অনেক বড় বুজুর্গ, এবং এটা এভাবে কান্না করা এটা বুজুর্গ ছাড়া, বড় ব্যক্তি ছাড়া সম্ভব না। হযরত আব্বার কাছে তুমি কিভাবে বেসাখতা কান্না করতে দেখেছি, সামান্য একটা সুন্নত আমরা মনে করি সামান্য, কিন্তু হযরত এত গুরুত্ব দেন। কেউ সালাম দিয়েছে তার সালামটা সুন্নত মোতাবেক হয় নাই, কেউ মুসাফা করেছে তার সালাম মুসাফা সুন্নত মোতাবেক হয়নি, কেউ রুকু করেছে সুন্নত মোতাবেক হয়নি, তাকে তাম্বি করেন যে ভাই সালামের সুন্নত তরিকা এটা, মুসাফার সুন্নত তরিকা এটা, মোলাকাতের সুন্নত তরিকা এটা, হাদিয়া দেওয়ার সুন্নত তরিকা এটা, রুকু করার সুন্নত তরিকা এটা, এভাবে বলেন, এভাবে তাম্বি করতে থাকেন। তারপরে উম্মতের দরদ ব্যথা যদি খেয়াল করা হয়, পুরো উম্মতে উম্মতকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য, আল্লাহ ভোলা উম্মতকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য কত ফিকির, কত দর্দ হযরত আল্লাহ দামাত বারাকাতুমের অন্তরে দিলের মধ্যে, যে দেখা যাচ্ছে এত অসুস্থ শরীর নিয়ে সারা দেশে সফর করছেন। আমরা ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেলে কত আমরা জোয়ান মানুষ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ি, কিন্তু হযরত আল্লাহ দামাত বারাকাতুম সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সফর করছেন দেশে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কত দূর দূরান্ত গ্রামগঞ্জে সফর করছেন, শুধুমাত্র একমাত্র আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য। উম্মতের প্রতি এত দরদ ব্যথা একমাত্র নববী ওয়ারাসাত হিসেবে হযরত পেয়েছেন। এবং হযরতের বয়ানের মধ্যে কোন কঠোর ভাষা ব্যবহার করা, কাউকে উস্কানিমূলক কথা বার্তা বলা, এটা দেখা যায় না। একবার হযরত বয়ান করছেন, বয়ান থেকে ফারিগ হলেন, এক বড় আলেম একজন সাধারণ একজন মুসলমান ভাইকে নিয়ে আসছেন, হযরতের সাথে দেখা করাই দিয়েছেন। তো হযরতের সাথে দেখা করানোর পরে ওই আলেম বললেন যে হযরত দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করে। হযরত দাওয়াতবার একদম খুব বেশি নারাজ হলেন এই কথাটা, যে ভাই তুমি এটা কেমন কাজ করলা, একজন মুসলমানের হুরমত তার মর্যাদা তুমি খাটো করলা, তাকে কেন তার সামনে এভাবে বলা, সে এখন তোমার কাজ এটুক ছিল যাও একজন বড় বুজুর্গের হাতে আল্লাহর ওয়ালার কাছে এসে তাকে সম্পর্ক করে দেওয়া, এরপরে আমরা আপনা আপনি সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি তাকে শুরুতেই এভাবে তাকে অসম্মান করলা, এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ করেছে। হযরত দাওয়াতবারা তুমি একজন মানে কতটুকু চোখ, আমরা তো খেয়াল করতে, আমরা আমাদের সাথে বেতাকাল্লুফি সম্পর্ক থাকলে বলি যে ভাই দাঁড়িয়ে রেখে দেন কতদিন আর এরকম, এভাবে সরাসরি হযরত ওয়ালা দাওয়াতবারা তুমি কখনো বলেন না, এবং কেউ বলুক সেটা হযরত বরদাস্ত করেন না। এই হচ্ছে হিকমত ও মাওয়াজা হাসানা, এগুলো আমাদের শেখার দরকার আছে, এগুলো অনুসরণ করার দরকার আছে। আমরাও তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জনের সাথে আমাদের উঠা বসা হয়। আরেকটা ব্যাপারে হযরত আল্লাহ দাওয়াত বারাকাতুম মানুষের হেকমত মাওয়াইজায় হাসানার নমুনা যে যে সমস্যাটা চলতেছে, যে একটা গ্রুপ আমরা জানি যে তাদেরকে একজন এক বড় একজন আলেম হযরতুল্লাহ দাওয়াত বারাকাতুমকে জিজ্ঞাসা করেছে যে হযরত তাদেরকে ইবতেদা বিসালাম করা যাবে কিনা, অথবা তাদেরকে তারা সালাম দিলে জবাব দেওয়া যাবে কিনা, একটা গ্রুপের সম্পর্কে জিজ্ঞাসা করতো। হযরতুল্লাহ দাওয়াত বারাকাতুম খুব নারাজ হলেন, তাকে অনেক তারবিয়ত করলেন যে এটা কেমন কথা, সে সালাম দিলে সালামের জবাব দিবে না, তুমি তাকে ইবতেদা বিসালাম তুমি নিজে থেকে সালাম দিবে না। হযরত অনেক বই করলেন এইভাবে। হযরতুল্লাহ দাওয়াত বারাকাতুমের উসলুব হচ্ছে হলো তানফির না তাবশির, বাশিরু ওয়ালা তুনাফিরু, তাকরিব তাবঈদ না, এইভাবে মানুষকে নিজের কাছে কাছে টানা, তাদের সাথে সম্পর্ক এর একসময় সে যখন নিজের ভুল বুঝতে পারবে তখন সে আপনি আপনি ঠিক হয়ে যাবে। তো সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে, এক বড় আলেম আমাদের দেশের এক বড় আলেম একটা কথা বলেছেন যে আমাদের দেশের একটা আম মরজ এবং দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আমাদের দেশীয় বুজুর্গান দীন আর ওলামায়ে কেরামের কদরদানি করি না, এটা একটা আম মরজ। কিন্তু যদি আমাদের বাইরে থেকে একজন ব্যক্তি আসে আমরা খুব তাদেরকে নিয়ে উঠে পড়ে লাগি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দৌলত আমাদেরকে দান করেছেন কিন্তু আমাদের মধ্যে কদরদানির শুকরগুজারির কদরদানির কমতি আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শুকরগুজার হওয়ার এবং হযরতুল্লাহ দাওয়াত বারাকাতুমকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, হযরতুল্লাহ দাওয়াত বারাকাতুম ব্যক্তি জীবন পারিবারিক জীবন সব ক্ষেত্রে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কামিল ইত্তেবা নসিব করেন এবং হযরতুল্লাহ দাওয়াত বারাকাতুম কামা হাক্কু কদরদানি করার তৌফিক দান করেন। আমিন।
মাশাআল্লাহ, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহী বায়ান পেশ করবেন এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের মধ্যে অত্যন্ত বিশিষ্ট এক ব্যক্তিত্ব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামত বরকাতহুম। শতাধিক কিতাবে সারা দেশে যার কিতাব থেকে সবাই উপকৃত হচ্ছেন।
نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فان الذكرى تنفع المؤمنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس او كما جاء في الحديث حضرات علماء کرام طلب عزیز حضرت والا دامت برکات عمر محبین متعلقین حضرات حضرت والا نردیش یہ کوئیک منٹ آگئی جے ایک دوی کتھا بولا اور یہ نردیش پالنار تھے یا میں اپنا درشم نے حضیر ایک تو آگئی اما دیر جامعہ حکیم الامتیر সনামধন্য মুফতি সাহেব মুফতি আমদাদ সাহেব হযরতুল্লাহ সম্পর্কে সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা বাস্তব, যে আমাদের দেশের মানুষেরা নিজেদের মানুষদের কদর করতে জানে না। আল্লাহ পাকের এহসান হযরতুল্লাহর নেক দোয়ার বরকতে গত কয়েক সফর হজ এবং উমরাতে হযরতুল্লাহর সাথে থাকার আল্লাহ পাক নসিব করেছিলেন। এইবার আমাদের সফরে আমাদের মাদ্রাসার শেখুল হাদিস মুফতি শহীদুসালাম সাহেব ছিলেন। আমরা বারবার একে অপরের দিকে তাকাইতাম যে পাকিস্তানি যেসব বড় বড় মানুষেরা হযরতুল্লাহ দাওয়াত বারাকাতুমের সাথে সম্পর্ক করেছেন ওই মানুষগুলো অনেককে আমি আগে থেকে করাচি থেকে চিনি, বড় বড় মানুষ দুনিয়ার লাইনে দিনের লাইনে, এরা হযরতুল্লাহকে পাওয়ার জন্য পাকিস্তান থেকে আমাদের প্রোগ্রামের সাথে প্রোগ্রাম মিলাইয়া ভিসা করেছে, আমাদের সাথে মিলে তারা আমাদের যে হোটেল ছিল সেখানে তারা হোটেলে থাকার ব্যবস্থা করেছে এবং এমন ভাবে হযরতুল্লাহকে তারা কদর করেছে যেটা আমরা দেখে আমাদের গিফটেই লাগছে, যে আমরা তো এই ভাষাই জানি না, এই আচরণে যেন আমাদের ভাগে পড়ে নাই। তাদের আদা, তাদের প্রত্যেকটা আচরণ দ্বারা বোঝা যায় যে একজন মানুষ আল্লাহওয়ালাদের কিভাবে কদর করতে হয়। আল্লাহবাক আমাদের সবাইকে এই মহান বুজুর্গের কদর দানি করার তৌফিক দান করেন, সবাই আমিন। আমি তো এক কথায় বলি, হযরত ওয়ালা দামত বরকাত হুমকে আল্লাহ তাআলা এমন এক শখসিয়ত বানাইছে, পিছনে সমস্ত বুজুর্গ আনিদিনের যত সব তাজরেবা, যত সব ইসলাহি হিকমত ছিল, সবকিছু আল্লাহ পাক হযরত আলার মধ্যে একসাথে করে দিয়েছেন। মুফতি সাহেব বেশ কিছু ব্যাপার নিশানদেহি করেছেন, আমি বলি যে এমন কোন ব্যাপারই নাই যেটা হযরত আলাটা দেখার মতো নয় এবং চিন্তা গবেষণা করার মতো নয়, শিখার মতো নয়। হযরত আলা দাওয়াত বরকাতু মদিনা মুনাওয়ারার সেই আপনার মজলিসে, মক্কায় মুআযযামার সব মজলিসে যেসব কথাবার্তা বলছেন, এখনো যেসব কথাবার্তা বলেন, এবং আমাদের হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহ, এই বুজুর্গানে দিন মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপন করানোর জন্য যেসব হিকমত অবলম্বন করেন, যেসব কাজের কথাবার্তা বলেন, সেগুলি আসলেই এমন যে একটু গবেষণা করলে প্রত্যেকে ওই পরিমাণ বুঝবে যার যে পরিমাণ ইস্তেদাদ আছে, যার যে পরিমাণ যোগ্যতা আছে সে এই ব্যাপারটা বুঝতে পারবে যে হযরত ওয়ালা দাওয়াত বরকাতুহুম আমাদেরকে কোথায় কিভাবে আপনার পৌঁছানোর চেষ্টা করতেছেন সেটা প্রত্যেকে নিজের ইস্তেদাদ অনুযায়ী বুঝবে। আমার নিজের অবস্থা তো এমন যে কানা গেছিল আপনার হাতি দেখার জন্য, একজন এসে বলছিল যে আমি প্লাস্টার করা ওয়াল দেখে আসছি, আরেকজনে বলছিল তাল গাছের গোড়া দেখে আসছি, আরেকজনে বলছিল যে আরেকটা কিছু দেখে আসছে। আসলে তারা কেউ তো আপনার প্রকৃত অর্থে হাতি দেখে নাই। আমার নিজের অবস্থা আমি মনে করি আসলে হযরতওয়ালার যে মাকাম, আমি হযরতওয়ালাকে চিনতেই পারিনি, কদর করা তো পরের কথাবার্তা। আল্লাহ পাক আমাদের সবাইকে হযরতওয়ালার কদর দানি করার তৌফিক দান করেন। হযরতওয়ালার এবং এই সিলসিলা তালিমের খোলাসা হইল যে আপনার দেশে মানুষ আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য যা যা করা দরকার, হাকিমুল উম্মতের সেই তালিম হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি একজন মানুষ, হ্যাঁ, আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য যা যা দরকার এর মধ্যে বিশেষভাবে দুইটা জিনিস প্রয়োজন, একটা হইল আপনার যে ঈমান, আরেকটা হইল তাকওয়া। এই কথাবার্তাগুলি বারবারে আলোচনা হয়। তো হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমাদের তালেবে ইলমদের তালেবে ইলমানা কথাবার্তা আছে, ইযা তাকাররা তাকাররা ফিল কলবে, যে একটা কথা যখন বারবার শোনা হবে তখন আপনার সেটা দিলের মধ্যে বসে যাবে, আমলের তৌফিক হয়ে যাবে। সেই হিসেবে বলছি যে থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন দুইটা জিনিস দরকার, একটা জিনিস তো হইল আপনার যে ঈমান, আল্লাহ পাক তো আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে ঈমান নসিব করেছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে তাকওয়া, তাকওয়ার খোলাসা হইল যেটা আমাদের হযরতুল্লাহ বলতে থাকেন যে সেটা হচ্ছে যে গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে যে মানুষ বাঁচে তাহলে আল্লাহ পাক ফিতরতার মানুষ কেমন বানাইছে, বানাইছে এই জন্য যে আল্লাহ পাক গ্রহগুম মানবে মানুষ, কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে যায় কেন, গুনাহের কারণে। কারণ গুনাহ তো এমন এক জিনিস, যেমন বুঝার জন্য বলা যেতে পারে যে গুনাহ হইল মানুষের শারীরিক রোগের জন্য, যেরকম নাকি আপনার ক্যান্সার হয়ে গেলে নিরাশ হয়ে যেতে হয় যে সেই ব্যক্তি আর বাঁচবেই না, হ্যাঁ, এবং তার আপনার যে ক্যান্সারের এটা মরণ বিধি, ঠিক আপনার রুহের আপনার জন্য আধ্যাত্মিক হালাতের জন্য গুনাহ হইল একটা আপনার ক্যান্সারের মতো মরণ বিধি, যেটা হইলে পরে যদি এটার মধ্যে মানুষ থেকে যায় মুক্তির বাঁচার জন্য চিকিৎসা কোনো ব্যবস্থা না করে তো সে ব্যক্তিও আপনাকে যে মরণের তার একমাত্র রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নাই। সেজন্য আমরা আপনার যে নিজেরা প্রত্যেকে গুনাহ থেকে বাঁচার জন্য হিম্মত করি, এই কথাই হযরতুল্লাহ সবসময় বলেন। গত মঙ্গলবার দিনে হযরত এখানে কথা বললেন, খোলা কথা একটাই, যা শুনতেছি একটাই কথা, আর আমি চিন্তা গবেষণা করে দেখছি আসলে যদি নাকি এই কথার উপরে আমরা আমল করতে শুরু করি যে আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, গুনাহ থেকে বাঁচি, তাহলে ইনশাআল্লাহ বাকি সব মাকামাত আল্লাহর ওলি হওয়ার জন্য যা যা দরকার সবগুলি ইনশাআল্লাহ অতি সহজেই আমাদের হাসিল হয়ে যাবে, অর্জন হয়ে যাবে। অনুরূপভাবে হযরতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এরকম বলতেন, আমাদের হযরত বলেন এই কথাবার্তা যে গুনাহ তো হইল ভাই আগুনের কয়লার মতো, আগুনের কয়লা থেকে চকচকে দেখে কেউ হাতে নেয় না, কেউ এটা হাতে নেওয়ার চিন্তা এই জন্য করে না যে আগুনের কয়লা হাতে নিলে তাকে জিজ্ঞেস করেন কেন নিচ্ছেন না, সে পরিষ্কার বলবে এই কথাবার্তা যাবে, কয়লা নিলে হাতটা জ্বলে যাবে, আমার জান আপনার খতম হয়ে যাবে, আমি আর বাঁচবই না। অতএব যেরকম আগুনের কয়লার থেকে মানুষের বাঁচার জন্য সবসময় চেষ্টা করে, গুনা মানুষের রুহের জন্য এরকম মারাত্মক একটা আপনার যাচ্ছে কষ্টের জিনিস, যেটা যদি নাকি কাউকে আপনার ধরে তাহলে সেই ব্যক্তি আপনার মারাই যাবে। অনুরূপ ভাবে আপনারা যে আছে কি কয় সাপ, যেরকম নাকি মানুষের জানের জন্য বড়ই বিপদ, বড়ই দুশ্মন, গোনাও মানুষের জন্য আপনার রোহের জন্য এত বড় আপনার দুশ্মন। সাপ ছোট হইলেও মানুষের ভয় করে, সাপ বড় হইলেও মানুষের ভয় করে, তা থেকে বাঁচার চেষ্টা করে। কেন? এই সাপে যদি দংশন করে দেয় আমার আর উপায় নাই। হতলা আমাদের দরকার যে কথা বারবার আমাদের অঙ্গীকার করাচ্ছেন, বারবার বলছেন একটাই কথা যে আমরা প্রত্যেকে অঙ্গীকার করি এই কথার যে আমরা ইনশাল্লাহ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, গুনাহ থেকে বাঁচার জন্য হিম্মত করব, গুনাহ থেকে বাঁচার জন্য আপনার কাছে আল্লাহ পাকের কাছে দোয়া করব এবং আল্লাহওয়ালা মানুষদের কাছে দোয়া চাইব। দোয়া চাওয়ার তরিকা আপনি আল্লাহওয়ালাদের সহবত ছাড়া নসিব হয় না। অনেক হুজুর দোয়া করবেন, আমি তালেবেলদেরকে বলি যে আমি তোমার কি আপনার যে কি চাকর যে আমি তোমার জন্য দোয়া করব, কেন বলাটা এরকম নয়। আমরা হজরতুল্লাহ দাউদ এরকম দেখছি যে কারণ বল এই কথা আমরা বলি আপনার জন্য দোয়া করছি, কিন্তু হজরতুল্লাহ দাউদ বারকাদম বারবার আপনার কাছে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করার খুব তৌফিক হয়েছে। দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, কথায় কাজে ভাষায় সবকিছুর মধ্যে নেশবতার সম্পর্ক কার দিকে? আল্লাহর দিকে। এই জন্য গুনাহ থেকে বাঁচার আমরা হিম্মত করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ ওয়ালাদের কাছে আদবের সাথে দোয়া চাই কথা যে আল্লাহ পাক যেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এবং আমাদের এই মহান মুরব্বি হযরত ওয়ালা দাওয়াত বরকাত আল্লাহ পাক কদর করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।
আলহামদুলিল্লাহ, এখন গুরুত্বপূর্ণ বয়ান করবেন আমাদের হযরত ওয়ালা দাওয়াত বরকাত কমের অত্যন্ত মহব্বতের খাস মানুষ, বিশিষ্ট খলিফা, মিরপুর মুসলিম মাজার মাদ্রাসার সম্মানিত মহতামিম এবং শেখ আল হাদিস মুফতি আব্দুল ওয়াহিদ কাসেমি দাওয়াত বরকাত।
আলহামদুলিল্লাহ আহলিহি ওয়া সালাতু আলা আহলিহি আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا. وقال في موضع آخر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا. وقال في موضع آخر ولولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. আমরা এমন এক জায়গায় রয়েছি, একটু আগে আমাদের শেখুল হাদিস আল্লামা হাবিব রহমান সাহেব হুজুর দাওয়াত বরকাত বলেছেন হযরতের ব্যাপারে, আমি হযরতজির এক আদনা মুরিদ হিসেবে যেটা আমার এহসাস, এলেম দিয়ে ইবাদত দিয়ে কেউ তার আখেরকে নিরাপদ রাখতে পারবে এটার কোনো দলিল নেই, কোনো দলিল নেই। হাজার বছর ইবাদত করেছে ইবলিস, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্তের জন্য মালুন হয়েছে ইবলিস। ইবাদত এমন কোন জায়গা নেই যেখানে ইবলিসের সেজদা ছিল না। বালামে বাউরার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, 300 বছর পর্যন্ত এত ইবাদত করেছে, আয়াত নাযিল হয়েছে, আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, হুজুর বলেছেন আসলে এখানে এখানে আমাদের কথা বলা না, এখানে আমাদের হযরতজি কথা বলবেন। আমরা কি পেলাম হযরতজি থেকে? কি পেলাম? সাইয়্যিদ সুলাইমান নদভী আলাইহি রাহমা ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আপ জাইসে ইতনি বড়ে আলেম হাকিমুল উম্মত থানভী আলাইহি রাহমা কে ইয়াহাঁ আপ ইতনি বড়ে আল্লামা, হযরত জি যে কথা বলেছিলেন যে ভাই হাকিমুল উম্মত কে ইয়াহাঁ আনে কে বাদ মুঝে আপনি জাহালত কে বারে মে ইলম হুয়া, হযরত জির কাছে আসার পরে আমার মূর্খতার এলেম হয়েছে। যদি হাজারবার কসম খেয়ে বলি, হাজারবার যদি কসম খেয়ে বলি, খানে সব না ইনশাআল্লাহ, হযরত জির এখানে আসার পরেও আমাদের, আমার ব্যক্তিগত, আমার হাজারো লক্ষ জাহালত প্রকাশ পাচ্ছে হার কদমে কদমে। হযরত জি এত আন্তরিকতার সাথে, এত দরদের সাথে আমাদেরকে ইসলাহ করছেন। আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার জায়গা কোথায়? যদি কাউকে প্রশ্ন করা হয় আসমান থেকে পানি কে নাজেল করেন, জবাব তো হবে আল্লাহ তাআলা নাজেল করেন, কিন্তু মাধ্যম কি? আকাশের মেঘ। যদি প্রশ্ন করা হয় সন্তান কে দান করেন, উত্তর তো হবে আল্লাহ দান করেন। মাধ্যম কি? মাধ্যম তো হলো পিতা মাতা। যদি প্রশ্ন করা হয় যে গুনাহ থেকে বাঁচার, আল্লাহকে ভয় করার তৌফিক কে দেন, উত্তর তো হবে আল্লাহ তাআলা দেন। যদি বলা হয় মাধ্যম কে, তো মাধ্যম তো হলো শেখ, মাধ্যম তো শেখ। মাঝে মধ্যে মনে হয় দূর বেঠা কই দোয়ায়ে দেতা হে, মই ডুবতা হু সমন্দর উছাল দেতা হে। আর কদমে কদমে মনে হয় হযরত জির জো দোয়া আমাদের জন্য শামিল হাল। আমাদের মুফতি শহীদুল সালাম সাহেব সাহেবকে আমি দিন বলেছিলাম, আজ থেকে 7 বছর আগে যখন আমার ছেলের অপারেশন হয়েছিল, হাড়ের অপারেশন হয়েছিল 1 বছর বয়সে, সেই ব্যাঙ্গালোরে অপারেশন হয়েছিল, তখন আমার যে এহসাস ছিল, আমার মনে হয়েছে যে হযরত জির কারামত আল্লাহ তাআলা আমাকে বিদেশে বসে দেখার তৌফিক দিয়েছেন। সেই ব্যাঙ্গালোরের জমিনে বাংলাদেশের ডাক্তাররা বলেছিল যে 50-50 চান্স, 50-50। আমি হযরতজির সাথে পরামর্শ করেছি, হযরতজি বলেছেন ভাই জলদি নিয়ে যাও, জলদি নিয়ে যাও, এক মুহূর্ত দেরি করবে না, ওখানে নিয়ে যাও। যখন অপারেশন হবে, অপারেশনের আগে আমি তো বাবা, অপারেশনের আগে হযরতজির কাছে দোয়ার জন্য ফোন করেছি, হযরতজি খাস কামরায় ছিলেন। হযরতজি বলেন ভাই তুমি বাবা হয়ে তুমি এরকম ভাবছো, তোমার আহলিয়া কি করবে, তুমি স্বাভাবিক হও। আরে ভাই আমরা, হযরতজি শেখুল হাদিস সাহেব যে কথা বলেছেন, হযরতজি কখনো এই কথা বলেন না যে আমি দোয়া করেছি তোমার জন্য, এটা বলেন না যে ভাই তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের আলহামদুলিল্লাহ দোয়া করার তৌফিক হয়েছে। হযরত জির এই কথা বলার পরে আমার মনে হয়েছে আমার দিল থেকে একটি পাহাড় নেমে গেল। অপারেশন হলো 5 ঘন্টা, যেখানে বাংলাদেশের ডাক্তার বলেছিল 50-50 চান্স, ডাক্তার বলেছে অপারেশনের পরে হামনে জিন্দগি মে বহুত অপারেশন কিয়া হ্যায় লেকিন ইস অপারেশন করনে কে বাদ হামে পতা হি নাহি চলা কি হামনে কিয়া কিয়া। তখন আমার মনে হয়েছে দূর বৈঠা কুই দোয়ায়ে দেতা হ্যায় মই ডুবতা হু সমন্দর উছাল দেতা হ্যায়, এটা আমার হযরত জি দামত বরকাত উমির খাস তাওয়াজ্জু এবং খাস দোয়া। আল্লাহ তাআলা আমাদের কিছু কোথায় এনেছেন, কোথায় এনেছেন? এবাদত করে এলেম দিয়ে আখের কারো নিরাপদ হতেই পারে না। বুখারীর মধ্যে যে রওয়ায়েত এসেছে হুমুল জুলাসা লা ইশকা জালিসুহুম, এটার ব্যাখ্যা ইবনে হাজার আসকালান যেটা লিখেছেন, ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ফাদ্দালাল্লাহু আলাইহিম ইকরামান লাহুম, যে আল্লাহ তাআলা আহলুল্লাহদেরকে যা কিছু দান করেন এটার থেকে ওনাদের সাথে যারা থাকেন ওনারা থেকে মাহরুম হন না। আমাদের আমাদের হযরত জি দামাত বরকাত হোমের দ্বিতীয় দামাত যিনি আমাদের জামে হাকিমুল উম্মতের ভাইস প্রিন্সিপাল যিনি, উনি যে কথা বলেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মা যত খাবে তার বাচ্চা তত দুধ পায়, এটা বড়দের কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা আসলে যা আমাদের তো আমাদের কিছু নেই, আমাদের পেটকে ভরে দেন, আমাদের দিলকে ভরে দেন। আমাদের তো কিছু নেই, কিন্তু মনে হয় যখন প্রতি মাসিক ইজতেমায় বা যখনই আমরা খালি ভাণ্ড নিয়ে যখন এখানে আসি, যাওয়ার পরে মনে হয় যে পুরো ভাণ্ডটা উপচে পড়ে যাচ্ছে। এটা তো হুমুল জুলাসা লা ইশকা জালিসুহুম বালা আমি বাউরার আখের আখের কি হবে এটা এটা সে বলতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক আহলুল্লাহ সোহবতের আখের যে নিরাপদ ইমামে বুখারী আলাইহি রহমা রেওয়ায়েতি নকল করেছেন, হুমুল জুলাসা লা ইশকা জালিসুহুম, আহলুল্লাহ সোহবত যারা উঠাবে তারা কোনোদিন মাহরুম হবে না ইনশাআল্লাহ। এটা ধারা তো ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলে দিয়েছেন, লা ইয়াসলাহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শুরুটা যেটার দ্বারা হয়েছে, ইসলাহ যে শুরুতে যেই ধারায় হয়েছে, উম্মতের শেষ তবকার ইসলাহ ওই ধারাতেই হবে। এই উম্মতের শুরু ধারা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের জন্য যদি সাহাবি ছাড়া অন্য কোন শব্দ যদি ডিকশনারিতে থাকতো, তাহলে আল্লাহ তাআলা অন্য কোন শব্দই ওনাদের জন্য নির্বাচিত করতেন, কিন্তু এমন এক শব্দ আল্লাহ তাআলা নির্বাচন করেছেন সাহাবায়ে কেরামদের জন্য, সাহাবীর শব্দকে নির্বাচন করেছেন। এর দ্বারা বোঝা গেল সোহবতের কত দাম। সাহাবায়ে কেরাম যদি সোহবতের দ্বারা সাহাবি হয়ে থাকেন, তাহলে এই জমানার মধ্যেও আমাদের জন্য এত বড় সৌভাগ্য, এত বড় দৌলত দান করেছেন, আমাদেরও সুযোগ রয়েছে। আল্লাহ পাক তো বলেছেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়ামা নাযালা মিনাল হক। এখনো কি সময় হয়নি যে আল্লাহকে ভয় করার? আল্লাহকে ভয় করার রাস্তা তো একটাই, সাদিকিনদের সোহবত উঠানো। সাদিকিনদের সোহবতের জন্য আমাদের চোখের সামনে রয়েছে। মুফতি ইমদাদ সাহেব বলে গিয়েছেন, বড় আফসোসের কথা, বাইরের থেকে কেউ আসলে আমরা খুব কদর করি, কিন্তু আমাদের চোখের সামনে আমাদের মাঝে আল্লাহ তাআলা এত বড় দৌলত রেখেছেন। হনুজা আবরে রহমত দার ফাশানাস খামা খামখা নবান হরো নিশানাস। আগেও যা ছিল, জুনায়েদ বাগদাদি যদি আগেও থেকে থাকে, এই জমানায় জুনায়েদ বাগদাদি রয়েছেন, এই জমানায় কুতুব রয়েছেন, এই জমানায় রুমিয়ে জমানা রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় জামিউল কামালাত, এত বড় শখসিয়ত, এত বড় হাস্তি আমাদের সামনে রেখেছেন। আমাদের সকলকে হযরতজির থেকে উপকৃত হওয়ার, হযরতজির সোহবত নিয়ে আমাদেরকে আগে বাড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী করিম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আসর থেকে যে বয়ানগুলো শুনলাম, এই বয়ানগুলো ইনশাআল্লাহ টেলিগ্রামে আমরা পেয়ে যাব। যারা টেলিগ্রামে যুক্ত নেই তারা টেলিগ্রামে যুক্ত হতে পারেন। এবং আলহামদুলিল্লাহ টেলিগ্রামের মাধ্যমে হযরত ওয়ালা দাওয়াত বরকাতুহুমের বয়ান বিশ্বের 50টা দেশ থেকে আলহামদুলিল্লাহ শোনে। আলহামদুলিল্লাহ মানে এটা এক অকল্পনীয় বিষয়। আমরা হযরতকে কাছে পেয়েছি, আল্লাহ আমাদেরকে খুব কদর করার তৌফিক দান করেন।